This track was downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ
ফ্রেন্ডস, নিশ্চয় অনেক ভালো আছেন আর এই মুহূর্তে আমি অনেক ভালো, কারণ জানেনই তো আজকে বৃহস্পতিবার এবং সময়টা হচ্ছে ঠিক রাত 11:06। ভালোবাসার বাংলাদেশে চলে এসেছি আমি মেঘলা, সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি ভালোবাসার বাংলাদেশে। সবাই শুনছেন আমাদেরকে দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ, ঢাকা এফএম 90.4। আর যারা অপেক্ষায় ছিলেন তারা তো অপেক্ষায় আছেন, আর অপেক্ষা করতেই হবে বন্ধু আরো কিছুটা সময় সেই গুরু হেতে শ্রমের জন্য। এবং আজকে অবশ্যই সেই অতিথি বন্ধু আছেন আমাদের হট সিটে, তার কথা শুনবো, কি কথা কি অবস্থা সবকিছুই জানবো শুনবো। তবে বন্ধু আপনার মনের কথা প্রাণের কথা তো অবশ্যই জানতে চাই, তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে SMS এবং ফেসবুকে একটু পরেই আমাদের পোস্ট আপলোড করব, তো সেখান থেকে আপনি কমেন্ট করবেন। আর যদি আপনি লাইক একবারই করতে পারবেন, শেয়ার করতে পারবেন যত খুশি ততবার। তো জানিয়ে দিচ্ছি একে একে নিয়মগুলো কিভাবে আমাদের সাথে কানেক্টেড হবেন। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার লিঙ্কটি বলছি, লিঙ্কটি হচ্ছে www.facebook.com/90.4 ঢাকা FM। এবং একটু পরে এখানটিতে আমরা পোস্ট আপলোড করে দিচ্ছি, সেখানটিতে বন্ধু আপনি আপনার কার্যক্রম চালাতে পারেন কমেন্টের মাধ্যমে, লাইকের মাধ্যমে এবং শেয়ার করে। এবং বন্ধু অবশ্যই আমাদের পেজে লাইক করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7, এটি আশা করছি। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, শেয়ার করতে চান ভালোবাসার গল্প, জীবনের গল্প, ইচ্ছে করলেই আসতে পারেন, শেয়ার করতে পারেন। তো সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খুব সহজ একটা কাজ, SMS করা। SMS এর নিয়মটি বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার এলাকা এবং ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে যত খুশি ততবার। ওকে, সো অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকলাম আপনার কথাগুলো, আপনার ছোট ছোট বার্তাগুলো পড়বার জন্য এবং আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং বন্ধু অপেক্ষায় আছি আজকে গুরু হিতেশ্রমের জন্য এবং অবশ্যই আজকের অতিথি বন্ধুর গল্প শুনবার জন্য। সো যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, যখন ফিরছি তখন অনেক কিছু থাকছে, সো কোথাও যাবেন না, স্টে টিউনড।
নতুন এক্সক্লুসিভ গানগুলো শুনতে এখনই ডাউনলোড করুন রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপ, আর এনজয় করুন দেশি বিদেশি মিউজিকের বিগেস্ট লাইব্রেরি। অ্যান্ড্রয়েড ও আইফোনে ডাউনলোড করতে ডায়াল করুন *123*9#, বিস্তারিত robi.com.bd। রবি, নতুন এক্সক্লুসিভ গানগুলো শুনতে এখনই ডাউনলোড করুন রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপ, আর এনজয় করুন দেশি বিদেশি মিউজিকের বিগেস্ট লাইব্রেরি। অ্যান্ড্রয়েড ও আইফোনে ডাউনলোড করতে ডায়াল করুন *123*9#, বিস্তারিত robi.com.bd। রবি,
এখন জমবে কথা, কারণ 45 টাকায় 150 MB ইন্টারনেট কিনলে পাচ্ছেন রবি রবি 25 পয়সা পার মিনিট। অ্যাক্টিভেট করতে ডায়াল *123*0045#।
আজকে গেস্টের জন্য রান্নাটা কিন্তু আমি একাই করব।
পাগল তুমি, এতগুলো গেস্টের রান্না কি ভেবেছো? দুদিন ডাল ডিম রান্নার এক্সপিরিয়েন্স নিয়ে রোস্ট কাবাব বিরিয়ানি সব রেধে বলতে পারবে?
আরে চিন্তাই করো না, রাধুনি রেডিমিক্স আছে না,
খাঁটি মানের সব মশলা পরিমাণ মতো থাকায় রাধুনি রেডিমিক্স দিয়ে ছটপট সুস্বাদু রান্না এখন সহজেই সম্ভব।
ভাবে দারুণ রান্না,
কে রেখেছে জানো?
কে?
মাই ডিয়ারেস্ট হাজবেন্ড।
তারে খুয়াও,
রাধুনি রেডিমিক্স থাকলে এখন সবাই এক্সপার্ট। রাধুনি রেডিমিক্স, সহজেই সুস্বাদ, একটি স্কোয়ার পণ্য।
Wake up Bangladesh Zelda Mobile Quiz Contest.
Dear listeners, quizে অংশগ্রহণ করে একটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে প্রতি উইকেট জিতে নিতে পারেন একটি Zelda Q20 Smart Mobile Phone. Wake up Bangladesh Zelda Mobile Quiz Contest এ এবারে প্রশ্ন, বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী কে? অপশন এ নিশাত মজুমদার, অপশন বি তাহমিনা আক্তার.
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WZ স্পেস আপনার নাম স্পেস লোকেশন স্পেস অ্যান্সার এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে. SMS পাঠানোর শেষ সময় আগামী শনিবার রাত 11:55 পর্যন্ত. লটারির মাধ্যমে বিজয় নির্বাচন করা হবে, তাই যত বেশি SMS করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি. বিজয়ীর হাতে তুলে দেয়া হবে
Zelda Q20 Smart Mobile Phone, 4-inch WVGA display, 1.3 GHz quad-core processor, 2-megapixel camera, 512 RAM plus 4GB ROM. Zelda Mobile, sharing minds.
নতুন এক্সক্লুসিভ গানগুলো শুনতে এখনই ডাউনলোড করুন রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপ আর এনজয় করুন দেশি বিদেশি মিউজিকের বিগেস্ট লাইব্রেরি. অ্যান্ড্রয়েড ও আইফোনে ডাউনলোড করতে ডায়াল করুন *123*9#. বিস্তারিত robi.com.bd. রবি
এখন জমবে কথা কারণ 45 টাকায় 150 MB ইন্টারনেট কিনলে পাচ্ছেন রবি রবি 25 পয়সা পার মিনিট. অ্যাক্টিভেট করতে ডায়াল *123*045#
Wake up Bangladesh Zelda Mobile Quiz Contest.
Dear listeners, quiz e অংশগ্রহণ করে একটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে প্রতি উইকেট জিতে নিতে পারেন একটি Zelda Q20 Smart Mobile Phone. Wake up Bangladesh Zelda Mobile Quiz Contest এ এবারে প্রশ্ন, বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী কে? অপশন এ নিশাত মজুমদার, অপশন বি তাহমিনা আক্তার.
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WZ স্পেস আপনার নাম স্পেস লোকেশন স্পেস অ্যান্সার এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে. SMS পাঠানোর শেষ সময় আগামী শনিবার রাত 11:55 পর্যন্ত. লটারির মাধ্যমে বিজয় নির্বাচন করা হবে, তাই যত বেশি SMS করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি. বিজয়ীর হাতে তুলে দেয়া হবে
Zelda Q20 Smart Mobile Phone, 4-inch WVGA display, 1.3 GHz quad-core processor, 2-megapixel camera, 512 RAM plus 4GB ROM. Zelda Mobile, sharing minds.
ভালোবাসাতে দেখো পাবে আজীবন, ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে যাব আজীবন,
এত কিছু দিয়ে করবটা কি আজীবন, চাই শুধু রবির ইন্টারনেট আজীবন,
তাই তো রবি এখন দিচ্ছে আজীবনের ইন্টারনেট মেয়া. এখন রবিতে 350 MB, 1 GB ও 2 GB নির্দিষ্ট ইন্টারনেট প্যাক কিনলেই তা ব্যবহার করতে পারবেন আজীবনের জন্য. আজই আপনার সুবিধা মতো ইন্টারনেট প্যাক কিনুন. বিস্তারিত জানতে চান *123*3#. রবি
ঢাকা FM.
ভালোবাসার বাংলাদেশ
আপনার সাথে কথা হবে. সো বন্ধু, আপনার ফোন নম্বরটি এবং নামটি কিন্তু আমাদেরকে SMS করে পাঠাতে পারেন 16260 এই নম্বরে. এবং যদি আপনি কথা বলতে চান আজকের গুরু হিতেশ্যামের সাথে এবং অতিথি বন্ধুর গল্প শুনবার করার পর অতিথি বন্ধুর সাথে, তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার ফোন নাম্বারটি লিখে, আপনার নামটি লিখে আমাদেরকে SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে। এবং যারা যারা কানেক্টেড হচ্ছেন, তারা তো হচ্ছেনই, কিন্তু যারা মাত্র কানেক্টেড হলেন আমাদের সাথে, আমাদেরকে শুনছেন রেডিওতে কিন্তু জানেন না কিভাবে SMS করবেন বা কমেন্ট করবেন, তাদেরকে বলে দিচ্ছি নিয়মগুলো। সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, তারপর স্পেস দিয়ে আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই অনুষ্ঠানটিতে, শেয়ার করতে চান ভালোবাসার কথা, জীবনের কথা, যে কোনো কিছু শেয়ার করতে পারেন, সো চলে আসতে পারেন আমাদের এই প্ল্যাটফর্মে। আর সে জন্য আপনাকে SMS করতে হবে, SMS এর নিয়মটি বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, এলাকা এবং ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে, যত খুশি ততবার। অ্যান্ড ফেসবুকে আমাদের যে কমন, আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে, তার লিঙ্কটি বলছি www.facebook.com/90.4 FM. এবং অলরেডি আমরা এখানে আজকে ভালোবাসার বাংলাদেশের পোস্ট আপলোড করে দিয়েছি, সো যারা আছেন তারা তো অ্যাক্টিভ আছেন, যারা ফেসবুকে তারা লাইক করছেন, কমেন্ট করছেন, এবং যারা এখনো আসেনি তাদেরকে আহ্বান করছি যে বন্ধু প্লিজ আসুন আমাদের এই পেজে এবং লাইক করুন আমাদের এই পেজে। ও ভালো কথা, যেটা বলতে চাই যে আমাদের এই পেজটি আপনি খুঁজে পাবেন কিভাবে, সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে গিয়ে DFM 90.4 লিখে সার্চ দিলেই ঢাকা FM এ সেই পেজটি চলে আসবে, এবং আপনি এখানটিতে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারবেন 24/7। এবং অলরেডি আমাদের পোস্টে অনেক লাইক এবং কমেন্ট আসছে, এবং এই মুহূর্তে আছে আমাদের সাথে মোহাম্মদ রাশেদ নীল রহমান বসু যুক্ত হয়েছেন, এবং আছেন আমাদের সাথে বিশ্বাস যুক্ত হয়েছেন, মাসুদ স্পর্শ আছে, বিলাস আছেন মগবাজার থেকে, ইকবাল মাহমুদ আছেন আমাদের সাথে, আছেন মুকুট, মোহাম্মদ মোবারক আছেন, এবং ফাহিম যুক্ত হয়েছেন, লিখেছেন যে আমার কমেন্ট পড়া হয় না এবং গুরুকে ভালোবাসা জানিয়েছেন। রাকিবুল ইসলাম মিতুল আছেন আমাদের সাথে, আরো একবার রিফ্রেশ দিয়ে দেখে নিতে চাই কারা আছেন। এবং এই মুহূর্তে আমাদের কমন SMS SMS করছেন নাজমুল, উনি বরিশাল থেকে লিখেছেন, এবং হীরা আছেন আমাদের সাথে রাজশাহী থেকে, ওকে, আজম আছেন চিটাগাং থেকে, জাহিদুল ইসলাম আছেন আমাদের সাথে আমিনবাজার থেকে, আমিন আছেন আমাদের সাথে ঢাকা থেকে, এবং আবু নাইম যুক্ত হয়েছেন, উনি চিটাগাং থেকে, ময়মনসিংহ থেকে আছেন মোস্তাক, এবং আনিস আছেন আমাদের সাথে রাজবাড়ি থেকে, ইমরান আছেন চৌমুহনি থেকে, অ্যান্ড আছেন এই মুহূর্তে আমাদের সাথে সুমন আহমেদ, উনি ফেঞ্চুগঞ্জ সিলেট থেকে যুক্ত হয়েছেন এবং সালাম জানিয়েছেন গুরুকে, অ্যান্ড তানিশা আছেন আমাদের সাথে রংপুর থেকে, এবং আছেন আশা বগুড়া থেকে, আছেন বিশাল, এবং আছেন কুমিল্লা থেকে হাসান। ওকে, সো আরো অনেক কিছু পড়তে চাই, অনেক নাম বলতে চাই, সো সবকিছুই পড়বো বলবো, কিন্তু
স্টুডিও থেকে ইথারের মাধ্যমে তার সমস্ত ভালো লাগা এবং ভালোবাসার কথা পৌঁছে দিচ্ছে বন্ধু তোমাদের সকলের কাছে, দেশের প্রত্যন্ত অঞ্চলে ঢাকা FM 90.4 নেটওয়ার্কের মাধ্যমে ভালোবাসার বারতা পৌঁছে নিয়ে যাচ্ছে প্রায় 55টার উপরে ডিস্ট্রিক্ট, প্রায় 11 কোটি জনসংখ্যা, প্রায় 90% এর উপর ডেমোগ্রাফিক এরিয়াস অলরেডি বিন কভার্ড বাই দ্য লার্জেস্ট FM নেটওয়ার্ক 90.4। ভালোবাসার ফেরিওলার পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক প্রার্থনা, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
এক্স্যাক্টলি সেই চমৎকার বাণীগুলো অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে যখন গুরুকণ্ঠে এই কথাগুলো শুনি। এবং অনেক বন্ধুই কিন্তু এই কথাগুলো বলতে চান আমাদের সাথে ফোনে, কেউ SMS করে পাঠান, কেউ কমেন্টে লিখেন। যেমন এই মুহূর্তে আছেন আমাদের সাথে অপু, সেই কথাগুলোই খুব সুন্দর করে লিখে পাঠিয়েছেন ফেসবুকে। এবং আছেন আমাদের সাথে হিমেল যুক্ত হয়েছেন, তিনি তো অনেকগুলো কমেন্ট করেই যাচ্ছেন। আজ দেখে নিব এই মুহূর্তে আর কারা কারা আছেন আমাদের সাথে। এই মুহূর্তে আছেন ওকে বন্ধু মোহাম্মদ রাসেল খান আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে শুভকামনা জানিয়েছেন এবং শুভকামনা বন্ধু আপনার জন্য। এবং গুরু কেমন আছেন জানতে চেয়েছেন আর একজন বন্ধু, ওনার নাম ভাবনা, উনি বগুড়া থেকে আমাদেরকে লিখেছেন। ওকে অর্বাচীন আছেন আমাদের সাথে এবং আছেন এই মুহূর্তে মুন্সী নাইম, উনি গুরুকে ভালোবাসা জানিয়েছেন। দিলওয়ার আছেন আমাদের সাথে।
এবং আজকে আমাদের ফেসবুকে যে ছবিটি আপলোড করা হয়েছে, আমি যে মানুষটির কথা শুনেছি গত অনুষ্ঠানে এবং তিনি যখন বলছিলেন তার জীবনের কথা, এবং যে পরিমাণ ইনভলভমেন্ট মেঘলা,
এক্স্যাক্টলি অনেক হিউজ, ইটস হিউজ।
এবং এই ইনভলভমেন্ট কিন্তু এটি বুঝিয়ে দেয়, তাই তো, যে মানুষ যে কোনো ফরম্যাটে যেখানে ভালোবাসা উপস্থিত সেখানে সবাই কিন্তু একজোট হয়ে যায়, সত্যিকার অর্থে দারুণ এক ঐক্যতান অটোমেটিক সেখানে তৈরি হয়ে যায়। এবং অনন্যার জন্মদিন, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মা তোমাকে। অফ ইয়ারে বলছিলাম, অন ইয়ারেও বলছিলাম যে তোমাকে দেখলেই সত্যি মন ভালো হয়ে যায়। এবং আর কি বলবো, কিভাবে বলবো আর কি, এবং যতক্ষণ দেখেছি তোমাকে গত অনুষ্ঠানে, আজকে দেখার পর থেকেও তাই মনে হচ্ছে যে সত্যি তো, যে কোনো পরিবার সম্পূর্ণ হতে পারে না যদি সেই পরিবারের বাবা এবং মা এরকম একটা কন্যা সন্তানের বাবা অথবা মা না হতে পারে। সো এটি সত্যি অনেক বড় একটা ব্লেসিং সেই বাবা মার জন্য, যাদের ঘর আলো করে তোমার মতো মেয়েরা থাকে। সে অনন্যার আজকে জন্মদিন, অনেক অনেক শুভেচ্ছা মা, অনেক অনেক দোয়া থাকলো তোমার এই জন্মদিনের মুহূর্তে। দিস সং ফর ইউ।
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা, আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা, আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা।
এক্স্যাক্টলি মা, আজকের দিনটা শুধুই তোমার জন্য,
দিন গানে গানে আগামীর সম্ভাবনা।
অফ কোর্স অনেক শুভেচ্ছা তোমাকে,
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উৎসব দিন কামনা।
জন্মদিন তোমার, দোয়া করি মা জীবনের সমস্ত সুখ তোমার পা ছুঁয়ে যায়, যেভাবে স্বপ্ন দেখতে ভালোবাসো, যেভাবে জীবনটাকে নিয়ে কল্পনা করো, জীবন সমস্ত রূপ রং গন্ধ নিয়ে তোমার কাছে এসে ধরা দিক। ঠিক তাই মা, সমস্ত ভালো লাগা, সমস্ত ভালোবাসার আধার, সমস্ত কিছু তোমাকে আশপাশ ঘিরে থাকুক, ভালোবাসার চমৎকার এক সম্মিলন তৈরি হোক, ভালোবাসার যতগুলো রাস্তা আছে সে রাস্তার ড্রেন যেন তোমার কাছে এসে শেষ হয়, বিনিময়ে তুমিও ভালোবাসা ছড়িয়ে দাও পৃথিবীর সমস্ত সৃষ্টির কাছে। স্বাগত জানাচ্ছি মা, কেমন আছো?
নিগুর আমি ভালো আছি।
লক্ষ লক্ষ মানুষ সেলিব্রেট করছে তোমার জন্মদিনের এই দারুণ মুহূর্তকে, কেমন অনুভূতি হচ্ছে তোমার?
ভালোই, সবাই আমার জন্য একটু দোয়া করিও।
ইয়া, সবাই দোয়া করি, ভালো থাকো, জীবনটাকে অনেক বড় করে বাঁচো। স্বাগত জানাচ্ছি।
আসসালামু আলাইকুম। আমি আজকে গুরুর কাছে কৃতজ্ঞতা জানাতে আসছি। গত অনুষ্ঠানে আমার মেয়ে, তার যে অনুভূতি, সে যখন বাসায় আমরা যখন ঢুকতেছিলাম, সে আমাকে জড়াইয়ে ধরে বলল, বাবা আমি তোমার সাথে আর রাগ করব না। আমারও চোখে জল এসে গেছে, পানি এসে গেছে, সরি। ও জড়াইয়ে ধরে কাঁদতেছিল এবং এই এক সপ্তাহ সে খুবই স্মুথলি এবং ঘরের মধ্যে একটা কি আবহাওয়া বলবো, অক্সিজেন ছাড়া যেরকম মানুষ বাঁচতে পারে না সেরকম পারিবারিক শান্তি একটা তো আমার ঘরের মধ্যে, মানে কি বলবো, উৎফুল্ল ভাবে আমি অনুভব করতেছিলাম। তাই আমি গুরুর কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য আজকে আমি এখানে আমার আসা।
ভাগ্যিস আপনি এসেছেন, সেই ফাঁকে আমিও কৃতজ্ঞতা জানিয়ে রাখি লক্ষ লক্ষ মানুষের পক্ষ থেকে, যাদের কাছে দারুণ শিক্ষা আপনি দিয়েছেন যে ভালোবাসা কাকে বলে, কিভাবে মানুষ হিসেবে আরেকজন মানুষকে ওন করতে হয়, মানুষের ছোট ছোট খামিয়া, মানুষের ছোট ছোট অসম্পূর্ণতাকে ওভারলুক করে কিভাবে মানুষকে আপন করতে হয়, তার মন্দ দিক ভালো দিক সবকিছুকে কিভাবে আপন করতে হয়, কিভাবে একটা সংসারকে দারুণভাবে একটু একটু করে সাজাতে হয়, কত স্যাক্রিফাইস করলে একটা সংসার সত্যিকার অর্থে দারুণ এক উচ্চতায় যেতে পারে। আপনি শুধু একটা কাদামাটি দিয়ে সংসার শুরু করেছিলেন, এখনো মনে পড়ে আপনার এই দুইটা উদাহরণের কথা, যখন বন্ধু এবং বন্ধু পত্নীর সামনে গেলেন। আপনার বউ সেই অর্থে ম্যাচিউরড না, সে জানে না, বুঝে না যে কি করা উচিত, আপনার গালে চড় মেরে বসেছিল। অথবা যখন আপনি ঘরে ঢুকলেন, তখন খাটের নিচ থেকে হঠাৎ করে হৈ হৈ করে বের হয়ে আসা সেই প্রায় পাগল প্রায় একটা মানুষ সেই কাদামাটিকে দারুণ ভাবে নিজের মনের মতো করে আকৃতি দিয়েছেন, বাইক নিয়ে বার ঘন্টার পর ঘন্টা ঘুরেছেন, তাকে কথা বলা শুকিয়েছেন। আপনি সেই সংসদ ভবনের সামনে বিভিন্ন জায়গাতে তাকে হাতে হাতে করে নিয়ে ঘুরেছেন, মুখে মুখ রেখে কথা বলা শিখিয়েছেন, তার লিপ রিড করে বাকি জীবনটা চালানোর চেষ্টা করেছেন। আপনার ছেলেমেয়েরাও বহু কষ্ট করে, যদিও মা এবং সন্তানের মধ্যে এক অতি পার্থিব কেমিস্ট্রি থাকে, তাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় না, কিন্তু এগুলো চোখের সামনে আপনাকে দেখা, দিনের পর দিন ধৈর্য ধারণ করে সমস্ত জিনিসগুলোকে আপন করে নেয়া, তার ফলশ্রুতি এখন আমি চোখের সামনে দেখেছি গত অনুষ্ঠানে। কথা বলতে গিয়ে আপনার ঠোকরের পাশে যখন অবাঞ্ছিত সেই চলে আসে, তখন সেই মানুষটি দেখিয়ে দেয় এটা তাতে পরিষ্কার করো, তোমাকে এই জিনিসটা হয়তো ভালো দেখাচ্ছে না। এবং আপনি নিজেও স্বীকার করলেন যে আমার সমস্ত ভালো লাগা মন্দ লাগার প্রত্যেকটা খোঁজ খবর এই মানুষটি রাখে, আমার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ডের খবর এই মানুষটি রাখে, এই মানুষটাই বেঁচে আছে আমার প্রত্যেকটা ভালো লাগা এবং মন্দ লাগার ভেতরে। সো এটা তো আপনার বিজয়, যে বিজয়টা আপনি নিজেই করায়ত্ত করেছেন, যে বিজয়টা নিজেই আপনি অর্জন করেছেন দিনের পর দিন বছরের পর বছর বিভিন্ন স্যাক্রিফাইসের ভিতর দিয়ে। আর আমরা একটু তরকারিতে লবণ লাগা না থাকলে হয়তো ঝগড়া করে বসি, বাইর হলাম দরজাতে কেন ঠিকভাবে খিল দিল না, সেটা নিয়ে হয়তো সেপারেশনের মতো একটা কঠিন সিদ্ধান্তের দিকে চলে যায়। আর আপনি কত কত সীমাবদ্ধতাকে নিয়ে কত চমৎকারভাবে এতগুলো প্রায় 28 বছর আমার যদ্দূর মনে পড়ে 28 বছর সংসার করে সংসারটাকে এরকম একটা উচ্চতায় নিয়ে যেতে পেরেছেন। আপনার মেয়ে মানে ইটস এ ব্লেসিং, যে ধরনের সন্তান আমি দেখছি, আপনার ছেলে ভার্সিটি থেকে পাশ করে MBA করে দেন, ফাইনালি এখন সে জব করছে, সব মিলিয়ে এই চমৎকার একটি জায়গাতে পুরো পরিবারটা দাঁড়িয়েছে। এই জিনিসটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে মেঘলা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই জিনিসটা দেখেছে, প্রায় 1 লাখের উপরে রিচ আমি দেখলাম, প্রায় 9 থেকে 10 হাজারের মতো লাইক, 2-3টা পোস্ট মিলে। সো এই যে দ্য লেভেল অফ ইনভলভমেন্ট, এই যে পিপুলের রিকগনিশন যে আসলে পৃথিবীতে ভালোবাসার যে দ্বিতীয় কোন সত্তা নাই, দ্বিতীয় কোন অনুভূতি নাই, সেটাই মানুষ বুঝিয়ে দিয়েছে আপনাদের এই ঘটনার সাথে ইনভলভ হয়ে, অনেকে শিক্ষা নিয়েছে। তাই তো কেন আমরা সামান্য থেকে সামান্য বিষয়ে নিয়ে তর্ক বিতর্ক করে ঝামেলায় জড়িয়ে গিয়ে নিজেদের পরস্পর থেকে আলাদা করে ফেলি, কেন আমরা পরস্পরকে প্রচন্ড ভালোবাসায় একজোট হয়ে থাকতে পারি না, কেন বছরের পর বছর প্রেমের মতো এই মহীয়ান সম্পর্কটাকে লালন করতে পারি না, কেন জীবনের শেষ দিন পর্যন্ত বলতে পারি না, জান তোমার জন্যই তোমার ভেতরেই সমস্ত কিছু লুকিয়ে আছে আমার, তুমি যদি চলে যাও এ পৃথিবী বিস্বাদ হয়ে যাবে আমার জন্য, তুমি থাকো আরেকটা দিন আরেকটা মুহূর্ত আরেকটা বেলা আরেকটা মোমেন্ট, যাতে করে আমার জীবনটা আরো বেশি প্রেসিয়াস হয়ে উঠে।
এই শিক্ষাটা হাতে কলমে আপনার মাধ্যমে আমরা পেয়েছি গত অনুষ্ঠানে, সেই কৃতজ্ঞতা আপনাকেও আমি জানিয়ে রাখি যেহেতু আজকে সুযোগ পেয়েছি।
বলি যে যদি এই অনুষ্ঠানের মাধ্যমে আমার এই জীবনে শুনে যদি কেউ মানে কি বলবো যে অনুকরণ করে, তাহলে নিশ্চয়ই আপনাদের এই অনুষ্ঠান আর আমার এই আশা সার্থকতা হবে।
অফকোর্স আমরা তাই তো চাই, কিন্তু জীবন নামের যে সংসার সেটা তো সহজ কিছু না, বাট আমি বুঝি যে প্রচুর ধৈর্য প্রচুর প্রচেষ্টার ফসল। অনন্যা বিদায় নিব মা, কিছু বলবে স্টুডিওতে? কিছুই না, তো তোমার মিষ্টি মুখে এরকম মানে ইয়ার দ্যাটস কমপ্লিট রিফ্লেকশন অফ ইনোসেন্স, আমার জন্য একটু দোয়া করে দাও অন্তত।
একটা বলবো যে আমাদের পরিবারের জন্য দোয়া করেন সবাই।
না তুমি আমাদের জন্য দোয়া করে
দাও। অবশ্যই।
ওকে, এরকমই মিষ্টি থেকো মা, বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।
জি
আল্লাহ হাফেজ।
অনেক ভালো থাকবেন, স্বাগত আপনাকে, কৃতজ্ঞতা।
সবাই ভালো থাকবেন আজকের মতো, আসসালামু আলাইকুম। ওয়া
আলাইকুম সালাম।
ওকে, ভালো থেকো অনন্য, শুভ জন্মদিন।
শুভ জন্মদিন। আমরা কিছু ফোন কল নিব বিগলা, দেন চলে যাব আজকের জন্য ডেডিকেটেড যিনি গেস্ট তার কাছে তার জীবনের গল্প শুনতে।
এক্স্যাক্টলি, অনেক বন্ধু ফোন করছেন অলরেডি, তারপরও যারা নাম্বারটি জানে না তাদেরকে জানিয়ে দিচ্ছি। নাম্বার, ফোন নাম্বার আমাদের স্টুডিও নাম্বারটি হচ্ছে 09611904904, আবারও বলছি 09611904904। নাম্বারটি ওপেন আছে, ফোন করতেই থাকুন, যদিও আপনি অনেক বিজি টোন শুনতে পাবেন কারণ অলরেডি অনেক বন্ধু ফোন করছেন। দেখিনি কার কেউ আছেন কি না এই মুহূর্তে।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি আনাস বলছিলাম, রংপুর থেকে, মিঠাপুকুর।
মিঠাপুকুর রংপুর থেকে স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশে। যদি
গুরু আপনাকেও স্বাগত।
জি, আপনার নামটা যদি আরেকবার কাইন্ডলি বলেন।
আমার নাম মোহাম্মদ আনাস মিয়া।
আনাস?
জি জি।
ওকে আনাস মিয়া, স্বাগত জানাচ্ছি, আপনি কথা বলছেন মিঠাপুকুর রংপুর থেকে, কেমন আছেন?
আমি শুনি আপনাদের অনুষ্ঠান, তো গত অনুষ্ঠানটা শুনতে পারিনি তেমন একটা, তারপরে যতটুকু শুনছি মোটামুটি ভালো লেগেছে।
গত অনুষ্ঠানের গেস্ট আজকে আবার আসছিলেন, উনি কথা বলছিলেন কিছুক্ষণ আগে আমাদের সাথে।
হ্যাঁ
জি, আনাস মিয়া ভালো থাকবেন, এবং আপনার এই ফোন কল, আপনার এই ফিডব্যাক এবং আপনাদের আমাদের সাথে যুক্ত থাকা, সেটি সত্যিই ভালোবাসার বাংলাদেশের এই কমিউনিটিকে দিনকে দিন আরো দারুণ এক উচ্চতা নিয়ে যাচ্ছে, এবং আমরা চাই যে নতুন নতুন জায়গাতে ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 90.4 পেনিট্রেট করুক, নতুন নতুন মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক। নেক্সট ফোন কল শুরু হয়ে গেছে, লিসেনার্স আওয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথেকে বলছেন? মোহাম্মদ দিলওয়ার হোসেন। আচ্ছা, খুব আস্তে শুনতে পাচ্ছিলাম, যাই হোক এখন শোনা যাচ্ছে। জি শুনতে পাচ্ছি, প্লিজ বলুন।
গুরু?
হ্যাঁ।
আমার তো বিশ্বাসই হচ্ছে না গুরু।
একটা রস্যু কম শোনা যাচ্ছে, রস্যুকার একটু কম শোনা যাচ্ছে, ভালোভাবে উচ্চারণটা করুন।
না না, এনিওয়ে কলটা ড্রপ করেছে।
আমি ওটা ঠিক না, বাট রস্যুকার ঠিক ছিল,
অবশ্যই ঠিক ছিল।
মানে হ্যালো
হ্যালো গুরু, আমি বিশ্বাস করতে পারছি না
এটাই ছিল।
হ্যাঁ অফ কোর্স এটাই ছিল,
মানে গুরুর যে প্রথম রস্যুকার এটা ছিল।
হ্যাঁ অবশ্যই ছিল।
না ইট সাউন্ডস লো, না মানে আর শিওর নাকি?
অফ কোর্স আই এম শিওর, এন্ড এটা এখনো আমরা লগে শুনে নিতে পারি আপনি যদি চান।
শোনা যাবে?
হ্যাঁ এখনই শোনা যাবে।
ওকে, গেট সেট গো মেঘলা। ভেঙে চুরে ফেল,
আর হাসি দিতে চাই না।
ওয়ান মোর ট্রাই মেঘলা, ভেঙে চুরে ফেল, গেট সেট গো।
বাট এটা একটু কৃত্রিম ছিল।
হ্যাঁ বুঝাই গেছে,
এক্স্যাক্টলি। ওকে, ফোন কল এসেছে আমরা, ফোন কল,
নেক্সট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু কোন ফোন কখনোই ড্রপ করি না।
ওয়ালাইকুম আসসালাম, জি কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু ময়মনসিং থেকে রঞ্জন।
এই যে রঞ্জন,
দৃষ্টি প্রতিবন্ধী গুরু, আমি অনেকদিন ধরে ট্রাই করছি কিন্তু সেই ক্ষেত্রে পাচ্ছি না গুরু আপনাদেরকে।
রঞ্জন,
জি
এই যে রঞ্জন যে উচ্চারণটা করলো গুরু, বুঝছো, রস্যকর নেই কোন রকমের ডাউট আছে?
না নেই, আগেও ছিল না। জি
আপু ভালো আছেন আপনি?
এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন।
হ্যাঁ আপু, আপু আপনার কথা না বললেও হয় না এখানে, কারণ আপনি গুরু এবং খুব ভালো লাগে। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়ে আপনাদেরকে
বাট আমার একটা ফিডব্যাক আছে এখানে, বুঝছিস, এই গুরুর প্রথম গুপ রু আর এক প্রবলেম তো দেখি রে, একটা অক্ষর বলে কেউ ছেড়ে দিলে তবে বিপদ দেবে, এটা তো আমি ভাবিনি। আবার রস্যকারের উপর চাপ না দিলে তাও সমস্যা, বুঝছিস নি কারবো, আমি তো ভাবিনি এইভাবে, এই দুইটা অক্ষরের মধ্যে একটা অক্ষর বলে যদি কেউ ছেড়ে দেয় ধরে পানি খেতে গেল বা পরের অক্ষর বলতে ভুলে গেল বা দরজায় কড়া নাড়ছে যে দরজাটা খুলে এসে পরের অক্ষরটা বলবো তাও বিপদ, অথবা প্রথম অক্ষরটার উপর চাপ দিতে একটু কম দিল চাপ রস্যকার বাদ পড়লো তাও বিপদ, আবার তোর বিপদ হচ্ছে তোরে তো আপু আপু করে সবাই, রাইট
রাইট,
আবেগে যে রঞ্জন আপু এমন ভাবে আবেগ ঢালছে আপু না আব্বু শুনাইছে, I'm confused,
it sounds
আপু আর আব্বু আর সামথিং, সো তোর ক্ষেত্রে আবেগের প্রেশারটা কম পড়ুক, আমার ক্ষেত্রে বরং একটু বেশি পড়ুক, তাহলে হয়তো ব্যালেন্স হবে। ওকে নেক্সট ফোন কলে যাচ্ছি, হ্যালো আসসালাম আলাইকুম।
হ্যালো আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, জি কে বলছেন, কোথেকে বলছেন?
স্যার আমি ময়মনসিং থেকে মোহাম্মদ রুবেল বলছিলাম।
আমি এখন অনেক উচ্চতায় উঠে গেছি, শুন কয়তলার উপরে আমাদের বিল্ডিং?
15th
ফ্লোর, এখন মনে হচ্ছে 30 তলার উপর বসে আছি, কারণ স্যার বলার পরে কেমন যেন একটা, বুঝতে পারলি, কেমন একটা ফিল করতেছি জানো,
এরকম একটা ভাব চলে এসেছে।
কে বলছেন?
হ্যালো গুরু, আমি ময়মনসিং থেকে মোহাম্মদ রুবেল বলছি।
রুবেল, ইট সাউন্ডস গুড, গুরু বলছো বা যাই বলছো, স্যার বলো না ভাই।
জি গুরু ভালো আছেন?
আছি ভালো, কেমন আছো রুবেল?
হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
রুবেল প্রেমে পড়ছো কখনো?
গুরু আমি প্রত্যেক সপ্তাহে আপনার অনুষ্ঠান শুনতে চেষ্টা করি, কিন্তু অনেক সময় কি অনুষ্ঠান শুরু 5 মিনিট অথবা 2 মিনিট আগে আমি ঘুমায় যাই।
ও মাই গড, কি বলবো আর, আজকে যা হচ্ছে
ভালো হচ্ছে, এ তো সব ছেলে রুবেল।
আমি যখন উঠি গুরু তখন আমার খুব কষ্ট লাগে যে আমি অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমি অনুষ্ঠানটি শুনতে পারি না।
ওকে, যেমন কিছু ওষুধ বাজারে খুব চালু আছে ঘুমের জন্য, ঘুম তো পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস রুবেল, যেমন ডাইজিপাম আর কি জানো রেভোট্রিল আর সামথিং, সেগুলোর ওষুধের আর প্রয়োজন পড়বে না, গুরুর বক্তব্য সাথে সাথে ঘুম, সকালবেলায় ঘুমতে করবে। রুবেল তোমার জন্য অবশ্যই কোন একদিন চলে আসবো তোমার ওখানে ঘুরতে, ভালো থেকো রুবেল। রুবেলের জন্য আমার স্পিচ এবং ভালোবাসা বাংলাদেশের প্রোগ্রাম এটা স্লিপিং টন পিলের মতো, যখনই প্রোগ্রাম শুনবো মনে করে তখনই ঘুমিয়ে পড়ে। পরবর্তী ফোন কল, আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন? ওসমান গনি হৃদয়। আপনি তো 3-4 জনের নাম বললেন, কোনটা আপনার নাম বলি, কোন নামটা আপনার, আপনি কি আপনার বাড়ি যারা 2-3 ভাই সবার নাম বললেন না এগুলো সবই আপনার নাম? ওসমান গনি হৃদয় সবগুলো কি আপনারই নাম? ও ভেরি গুড, এখন থেকে আমরা কামে নয় নামে পরিচিত হব। ওসমান গনি হৃদয় আপনি বলছেন, কোথেকে বললেন, কোথেকে বললেন, কোথেকে বলছেন? কল ড্রপ বলছে, যে কথা বলছেন আমরা কিন্তু ইন্টেনশনালি কোন কল ড্রপ করি না, প্রচুর ফোন কল আসার কারণে অনেক সময় অটোমেটিক হয়তো কল ড্রপ হয়। নেক্সট ফোন কলে যাব। আসসালামু আলাইকুম।
হ্যালো আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, জি কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু আমি গাইবানো থেকে সবুজ বলছিলাম।
সবুজ কি খবর, কেমন আছো ভাই?
ভালো আছি। গাইবান্ধার কথা বলতে মনে পড়লো, আমিও উত্তরবঙ্গেরই ছেলে, উত্তরবঙ্গের প্রাণ পুরুষ বলা যেতে পারে এমন একজন মানুষ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, উনি আমাদের ছেড়ে চলে গেছেন অমরত্বের দিকে, তার যাত্রা শুরু হয়েছে। কি কথা, এক একটা কথা, যেমন ওই গানটা তো আমার জন্য খুব পছন্দের ছিল রে, হায়রে মানুষ
রঙিন
মানুষ দিন ফুরালেই ঠুস ঠুস, তবুও তো কারোর তো নাই একটুখানি ঘুষ, পায়ের আওয়াজ শোনা যায়, আর কি নতুন করে আসবে কখনো। উনি মরণাপন্ন অবস্থাতেও শত শত কবিতা লিখেছেন, আপদ মস্তক একজন সব্যসাচী লেখক, এই কথাটা হয়তো পরিপূর্ণভাবে সেই মানুষটির সাথেই যায়। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মানুষটিকে, তার রুহের মাগফেরাত কামনা করছি। এবং আমি কি আছে, আমার বন্ধু আছে তো গাইবান্ধা থেকে, আহা আমরা কিছু ফোন কল নিতে থাকি। শ্রদ্ধাবন তো চিত্তে স্মরণ করছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে, যার লেখনী দারুণ সবে সমৃদ্ধ করেছে বাংলাদেশকে, বাংলা ভাষাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের পরে বিভিন্ন শাখায় এত বেশি লেখনী মনে হয় আর আসেন বাংলা ভাষায়,
প্রত্যেকটা সেক্টরে, গীতিনাট্য, কবিতা, উপন্যাস, গান,
এবং এত বেশি চলছে লিসনার্স আওয়ার, কথা হচ্ছে আমার সাথে ভালোবাসার বাংলাদেশের কমিউনিটির মেম্বারসদের। নেক্সট ফোন কল, হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
মোবারক বলছি, কুমিল্লা থেকে।
মোবারক, স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশে, কেমন আছো ভাই?
জি গুরু, আমি আপনাকে একটা কথা বলতে অপেক্ষায় আছি।
আমাকে আমাকে হ্যাঁ আমাকে আক্রমণ করার অপেক্ষায়?
জি, আই লাভ ইউ।
Very good. So sweet.
No, it doesn't, it isn't sweet, Meghla.
Why?
Why বলতে সম্পর্ক প্যাচ লাগতেছে এখানে, শুনে খুশি হয়ে সুদ বেলিত হস। আমাকে লিটারেলি এই কথাটা একজন ভক্ত স্ট্রেট বলেছে যে গুরু, ছেলে হয়ে যখন আপনাকে ভালোবাসে সমানে এবং বলে যে আমার মেয়ের দরকার নেই, এরকম কথাও শুনছি, কিন্তু তুই সাক্ষী আছিস, ও মাই গড বলতেছিস,
না আমি জানি
মনে নাই,
অফ কোর্স আমার মনে
আছে, যে মেয়েরও দরকার না, আপনি আমার সাথে ভালোবাসা,
এক্স্যাক্টলি কমেন্ট এসেছিল,
কমেন্টস শুধু না ফোনেও বলছে। তাহলে আমি কি হিমালয়ের পাদদেশে চলে যাব, সন্ন্যাসী হয়ে ওখানে জব করতে থাকব, শুধুই শ্রদ্ধা শুধুই স্নেহ, দেয়ার ইজ নো ভালোবাসা, আর যা কিছু ভালোবাসা লাইক ছেলে ছেলে টাইপ, তারপরও যে ফরম্যাটই আসুক ভালোবাসা আমি গ্রহণ করছি। আছো তো বন্ধু, আছো তো, সাথে আছো তো?
আছি তো।
সে গানের জগতে চলে গেছে, আমিও ইন রিটার্ন তোমার কথার উত্তরে বলছি আই লাভ ইউ।
সুপার সুপার।
ওকে, নেক্সট ফোন কলে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।
কে বলছেন, কোথেকে বলছেন?
হ্যাঁ গুরু, আমি রংপুর থেকে বলছি, মিজানুর রহমান।
রংপুর থেকে মিজানুর রহমান, মিজান আমাদের প্রোগ্রাম কি শোনা হয়?
হ্যাঁ আমি
শুনি,
বুঝতে
পারছি না আপনার কথা। এই কি
আসলে আমার ভালো লাগে, মধ্যে মধ্যে অনেক ব্যস্তর কাহিনী, প্রেমের কাহিনী, এগুলো আমার খুব খারাপ লাগে।
আচ্ছা, সব মিলিয়ে প্রোগ্রামটা কাছ থেকে মনে হয় যে প্রোগ্রাম থেকে প্রয়োজনীয় শিক্ষণীয় কিছু ইনফরমেশন, কিছু বিষয় আমরা জানতে পাচ্ছি, এরকম কিছু কি মনে হয়? ফোনটা মনে হয় ড্রপ। আমরা চলে যাচ্ছি নেক্সট ফোন কলে, আমরা দুই থেকে তিনটে ফোন কল নেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি আবুবকর সিদ্দিক বলতেছি, ফরিদপুর থেকে।
আবুবকর সিদ্দিক, স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসা বাংলাদেশে। জি বলুন।
আমি মেয়েকে অনেক ভালোবাসি, ঠিক আছে, কিন্তু আমি তাকে বলতে পারতেছি না।
কেমনে বলবেন? আমি বলে দিই?
জি বলে দেন।
আমারও হয়ে যাবে তো? ভাইরে আগে চোখে মুখে পানি দেন, ঘুমের রেষ্টাকে কাটান, সোজা হয়ে দাঁড়ান, দেন কাউকে ভালোবাসার কথা চিন্তা করেন, তারপর না তারে বলেন। কি ফোনে কি আছে সে? এবার কথাটা আমি কন্টিনিউ করতে চাচ্ছিলাম, রিয়েলি আনফরচুনেট, সে কি অন্য জগতে গেছে নাকি? টেনশন হচ্ছে ছেলেটিকে নিয়ে। ওকে, নেক্সট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার আপনার রেডিওর ভলিউমটা কাইন্ডলি একটু কমিয়ে দিন। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু, আমি ময়মনসিং থেকে বলছি, নান্দাইল, ময়মনসিং নান্দাইল থেকে বলছি, তানভীর আহমেদ সুজন।
তানভীর আহমেদ সুজন, স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশে।
জি গুরু,
আপনার গুরুটা অনেক লম্বা ছিল, যে গুরু শুরু আছে কোন শেষ না, নাকি এটা সাউন্ডের প্রবলেম রে?
দুটোই আর কি।
আচ্ছা, এনিওয়ে, আমরা এখন মূল অনুষ্ঠানে চলে যেতে পারি মেঘলা?
হ্যাঁ, অবশ্যই।
কিছু টেক্সট নেই, তারপর চলে আসছে আজকের ডেডিকেটেড গেস্ট কে সাথে নিয়ে।
এক্স্যাক্টলি। ওকে, আছেন আমাদের সাথে মুন্সি।
ও, বাইদ হবে মেঘলা, আমরা এই যে
পড়তে
শুরু করেছি সবার পর, এই যে ফান করা হয়, এটা তো ভালোবাসার সম্পর্ক, রাইট? আমার সাথে আমার লিসেনার্স কমিউনিটি, এনে তো কষ্ট টষ্ট পাওয়ার কিছু নাই, রাইট?
মানে
মানে যে ফান করা, মস্তি করা, কাউকে নিয়ে ফান করলে, ডাজেন্ট ম্যাটার না?
ডাজেন্ট ম্যাটার, অফ কোর্স। এবং সব বন্ধুরা কিন্তু কানেক্টেড, হাসি থামাতে পারছি না গুরু, হাসতে হাসতে মানে মারা যাচ্ছি, এরকম
তো। সেইটাই বলছি, এখন তো হাসতে পারা এটা তো প্রাইসলেস একটা ব্যাপার, তাই না?
আসলে
এত আনরেস্ট আমাদের জীবনে, সো একটু এদিক সেদিক নিয়ে যদি ফান করি, আমাকে নিয়ে ফান করা যেতে পারে, কেউ যদি হঠাৎ কথা বলতে গিয়ে রস্য উকার ছেড়েই দেয়, আই ডোন্ট মাইন্ড। কেউ যদি গুরুর একটা অক্ষর বলে পানি আনতে গিয়ে পরে পাঁচ মিনিট পর একটা অক্ষর বলে, আই ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আই স্মেল ব্যাড স্মেল দেয়ার, বাট আই ডোন্ট মাইন্ড না?
ওকে,
মেঘনা, সো নিঃসন্দেহে আমার বন্ধুরা কিছু মনে নিবে না, জাস্ট পিওর ফান এন্ড মাস্তি লিসনার্স আওয়ারে, তাই তো?
এক্স্যাক্টলি, এবং সেটাই তো বলা ছিল যে লিসেনার্স আওয়ারে শুধু ফান হবে, মাস্তি হবে, মজা হবে, তো বন্ধুরা সেভাবেই আমাদেরকে ফোন করছেন এবং ফোন করেছেন, কথাও হয়েছে এবং তার ফিডব্যাক এসেছে কমেন্ট এবং এসএমএস এ। আছেন আমাদের সাথে এই মুহূর্তে মুসলিম, উনি লিখেছেন যে খুবই মজা পাচ্ছি চট্টগ্রাম থেকে, উনি আমাদেরকে শুনছেন এবং খুব ভালো লাগছে, ফোন করতে চাচ্ছিলেন এবং ফোন করেছেনও, এত কিছু লিখেছেন উনি, কিন্তু আনফরচুনেটলি ফোন বিজি টোন পাচ্ছেন। এবং আছেন
দুই তিনটা ফোন থেকে পাই,
ওনার নাম হচ্ছে মুসলিম।
মুসলিম, ছিল, জি ভালো আছে, আপনি কেমন আছেন?
এই তো আছি মোটামুটি।
কে বলছেন, কোথেকে বলছেন? বদরুজ্জামান বগুড়া থেকে, রাইট?
বদিউজ্জামান বগুড়া,
বদিউজ্জামান বগুড়া থেকে। বদি বাসা কোথায়? বগুড়া,
বগুড়া।
হ্যাঁ, অবশ্যই চেনা আছে। মানে মস্তানগড়ের পাশে, তাই তো? লোকেশনটা অনেক সুন্দর, আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ওই যে বহুলা লখিন্দরের যে জায়গাটা, ওই অংশটুকু খুব বেশি ভালো লাগে। সাপখোপ ব্যাপারে একটু সাবধান থাকো ভাই, বিয়ে শাদী হয়েছে?
আপনাকে নিয়মিতই শোনা হয়।
ওকে,
ভালো লাগে আপনার কথাগুলো।
বদি বদি কাউকে ভালোবাসো?
কাকে? রুবি।
রুবি রুবি না
রুবি রুবি
না, আমি একটু এখনো কনফিউজ বদি। তুমি তো বদি।
আমি রুবি।
আমি তোমার বৌদির খবর নিচ্ছি না, তুমি তো বদি না, বলি তুমি তো বদি, বদিউজ্জামান বদি, রাইট?
রবিউজ্জামান।
ও রবিউজ্জামান, তুমি এগুলা তুই কনফিউজ করছিস, তুই না বললি যে বদিউজ্জামান।
Right.
Of course your fault.
I'm so sorry.
Robiuzzaman Robi, right?
Robiuzzaman.
My brother's name Robi as well.
Okay.
Bolo bhai naam Robi mane Surjo. Robi kokhono preme porecho?
Ha, porchi to rito puttechi.
Purte sorite moto.
Joltechi agune hoyto bhai.
Jolteso? Koto din dhore preme porecho? Ma koto din dhore jolteso ar ki?
Hobe dirgho dine hoye geche, koyek bochor par hoye gelo.
মানে জ্ঞান হওয়ার পর থেকে কোন কাজে মন দেওয়া আর না দাও, প্রেমে পড়েছ আগে,
রাইট?
এখন কি তোমাকে ছেড়ে সে দূরে কোথাও চলে গেছে নাকি সম্পর্ক আছে এখনো?
আছে, বয়সে বড় তো একটু সমস্যা হচ্ছে।
বলো কি
হবে, তো দু চার বছরের বড়।
অসম প্রেম
তোমার চেয়ে দু চার বছরের বড়? তুমি তো বড় আজীব ক্যারেক্টার রে ভাই, বড়ই গাছে দাঁড়ায় তুমি ডাব গাছে লাথি মারো।
শুধু আজব না গো, বেশি আজব
হয়ে গেছে। এনিওয়ে টেনশন নিও না রবি, আমার ছোটবেলার একটা ডায়লগ শুনে রাখো, কোন একটা সিনিয়র মেয়েকে কনভেন্স করতে গিয়েছে ফাইভ সিক্স এ পড়ো অবস্থায় যে সিনিয়রিটি জুনিয়রিটি প্রেম প্রীতির মাপকাঠি না, এর জন্য উপযুক্ত দুইটা মন থাকা চাই, এইভাবে কনভিন্স করার চেষ্টা করা হয়েছিল। হ্যাঁ বলো রবি, বলো। সাজেশন কি দেব, তুমি তো ভাই গুরু 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 লোক, তুমি তুমি তোমার সাথে দুই তিন বছরের বড়, আমরা তো সমবয়সে তো দূরে কথা, আমাদের যে পাঁচ ছয় বছরের ছোট তা সেগুলোকে ট্যাকল করতে পারতেছি না, তুমি তো ভাই এমনি অনেক বেশি এগিয়ে আছো। তো যাই হোক, এমনি সম্পর্ক কি অবস্থায় আছে এখন?
ভালো আছে, ওই তো চলতেছে, সমস্যা হয় একটু মানে বাইরে একটু সমস্যা হচ্ছে অন্যদিক থেকে।
তুমি কেমন ভালোবাসো তাকে?
যতটুকু একদম শেষ বাবা মার পরে রেখে আছে আর কি।
সে তোমাকে কেমন ভালোবাসে?
হ্যাঁ সে তো সেই ফার্স্ট টু লাস্ট এখনো চলে যাচ্ছে, বুঝতে পারতেছি না আসলেই কি চলে যাচ্ছে নাকি অন্যরকম। আমি অনেক পরীক্ষা করে দেখছি বাট তবু মানে বর্তমানে একটু এসে কনফিউজ হয়ে আছি।
রবি
হ্যাঁ,
তোমার ভালোবাসার মানুষটারে নিয়ে কখনো নবাব প্যালেস মিউজিয়ামে আসছো?
হ্যাঁ
নবাব প্যালেস মিউজিয়ামে কি আসছো কখনো বগুড়ায় ভালোবাসার এই মানুষটারে নিয়ে?
বগুড়ায়?
হম
হম হম গেছিলাম তো
একসাথে প্যালেস মিউজিয়ামের ওই জায়গাটুকুতে। ছেলে কখনো গেছো কখনো?
হ্যাঁ হ্যাঁ ওনাকে নিয়ে গেছিলাম।
আর পাশে প্যালেস মিউজিয়ামের পাশে ওইটাকে কি বলে ফিরিয়ে দেওয়া অরণ্য না, ওই যে আদিম মানুষের বিভিন্ন রকমের ই করা আছে যেগুলো?
হ্যাঁ
হ্যাঁ ওইসব জায়গায় ঘুরেছ?
হ্যাঁ ঘুরেছি, বাট মানে সবকিছু মানে বজায় রেখে আর কি বলতে পারি
না। বজায় রাখার ছেলেই তো তুমি, কবি মানুষরা কখনোই বাউন্ডারির বাইরে যায় না, এই একটু মাঝে সাঝে একটু পেঁয়াজ বেশি খায়, কথাটা কেমন জমে উঠেছিল
সেইটাই।
এনিওয়ে আমরা লাস্ট ফোন কলটা নিই, চলে যাচ্ছি এখন গেস্টের সাথে কথা বলতে, শেষ ফোন কল। আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম।
অনেক ফোন ট্রাই করার পরে পাইছি।
কে এটা?
ফোনে? হ্যাঁ পাইছি গুরু।
তাও ভালো, আমি দরজার ফাঁক দিয়ে কেউ ডাকতেছে নাকি?
আমার বিশ্বাস হচ্ছে না গুরু, জাস্ট আমি আপনার সাথে আপনার অনুষ্ঠানটা আমি
অনেক মানুষকে শুনতে বলি, আর লাস্ট আমি একটা আমার কাকারে শুনাইছিলাম, সে বলছে বাবা এই ঘটনা এই অনুষ্ঠানটা আমার জীবনে 4 বছর আগে আসলো না কেন। আপনার সাথে যোগাযোগ করার জন্য আমি ঢাকা গেছিলাম, তারপরে কোনোভাবে পাই নাই।
আচ্ছা, এত কিছু যখন বলতেছো ব্যাকগ্রাউন্ডে আমার সাউন্ডটা লাগে। তোমার নাম কি?
আমার নাম সাগর।
সাগর, এই ডেলিভারিটা
শুধু
ম্যামনসিং থেকে সাগর, এই ডেলিভারিটা শুধুই তোমার জন্য, তোমার আবেগের জন্য, তোমার এই উচ্ছ্বাসের জন্য, তোমার এই কাঁপুনি কণ্ঠের জন্য, আমাদের এই প্রোগ্রামের কথা মানুষের কাছে বলার জন্য। আর যে হাসফাস করতেছো পাগলের মতো ভালোবাসায় আবেগে, কণ্ঠ রুদ্ধ হয়ে আসতেছে, আমার মতো একটা ফালতু একটা মানুষকে তোমার এত বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে শুধু এর জন্য, শুধু এইটার কারণে এই কণ্ঠস্বর তোমার জন্য। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
আমার আজকে আপনাদের পাশে পায়া গুরু অনেক ভালো লাগতেছে, আপনাদেরকে অনেক কথা বলার ছিল, জানি না কল ড্রপ হয়ে গেলে বলতে পারবো কিনা।
বলতে থাকো।
আমার জীবনে একটা মানুষ আসছিল, তাকে আমি এই যে লাস্ট উইকে যেই এপিসোডটা হয়েছে তার কথা, তাদের কথা বলে আমি আমি আমার ভালোবাসা মানুষটাকে বলছি, ইভেন অন্যদেরকেও বলি এই কথাগুলো, যেন এইভাবে লাইফটা লিড করলে অনেক ভালো হবে। 2-3 সপ্তাহ আগে আপনার একটা ছেলে মেয়ের রিলেশন আমি ঠিক করে দিছিলাম, যে আপনাদের কথাগুলো বললেই যে কিভাবে একটা রিলেশন কন্টিনিউ করতে হয় এগুলাই। আমার ইচ্ছা ছিল আপনাদের আপনাদের হটসিটে বসার জন্য, কারণ আমি আমার বাবা মায়ের ঘটনাগুলো, আমার লাইফের ঘটনাগুলো বলার অনেক ইচ্ছা ছিল।
সেটা হয়তো জরুরি না, বাট এইটা জরুরি সাগর, এই যে মানুষের প্রতি ভালোবাসা তুমি পোষণ করো, মানুষ ভালো থাকুক সেটা মন থেকে চাও, সেই ব্যাপারটা যেন অবশ্যই মনের মধ্যে থাকে। আমি এতে সবসময় তোমার পাশে আছি, বিশ্বাস করো আমার কণ্ঠস্বর, আমার কথা বলা যদি সত্যি কাউকে এতটুকু অনুপ্রেরণা দিয়ে থাকে, কারো যদি জীবন চলার জন্য ইন্সপিরেশনের সুযোগ তৈরি করে থাকে, আলহামদুলিল্লাহ আই এম ব্লেসড। তোমার প্রত্যেকটা আবেগের জন্য, এরকম থমকে যাওয়া কথার জন্য, কথা বলতে গিয়ে গলার মধ্যে পুটলি পাকিয়ে উঠে আবেগের জন্য, ইমোশনের জন্য সারা জীবনে কৃতজ্ঞ থাকলো, তোমার এই কান্নার জন্য, তোমার এই চোখ থেকে পড়ে যাওয়া এই সামান্য এই পানিটার জন্য। এই পানি অনেক বেশি প্রেসিয়াস, আমার জন্য অনেক বেশি মূল্যবান। আমি এতে সাম একটা ফালতু ছেলে, আমি এতে সাম আমার এমন কোন স্পেশালিটি নাই, আমি এতে সামের কথা শুনে কোনো একটা জায়গাতে কত সময়ল দূরে একটা মানুষ হাওয়া করে কাঁদতেছে। জীবন এই জীবনের কৃতজ্ঞতা সারা জীবন ধরে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা চেয়ে শেষ হবার না।
আমি আমার এই ছোট্ট লাইফে, আমার 22 বছর বয়সের লাইফে, আমি জানি আমার কতটুকু কষ্ট বা কতটুকু দুঃখে আমার জীবনটা চলছে, ইভেন এখনো চলতেছে। তাদেরকে বুঝাইতে চাই যে তোমরা এমন ভাবে চলো যেন ভালো হয়।
অফকোর্স
আমার ভালোবাসার মানুষের একটা জিনিসে আহ্বান থাকে, তুমি ফিরে আসো,
আমরা অনুরোধ করি সবকিছু ঠিক হয়ে যাক, যেমন ভাবে চাচ্ছ তেমন ভাবে জীবনটা তোমাদের কাছে এসে ধরা দেয়। আপাতত বিদায় নিচ্ছি সাগর, অনেক ভালো থেকো, বাতাসে পুজোর গন্ধ মেঘলা, আর সময় তো নাই, রাইট? 4 তারিখ
4-6
মহালয়া কি 4 তারিখ না
3 তারিখ?
ষষ্ঠী 4 তারিখ 5 তারিখ মনে হয় না?
যাই হোক,
বীরেন ভদ্রের সেই যে কণ্ঠস্বর খুব পছন্দের শ্লোক আমার, যা দেবী স্বর্গভূতি শক্তিরূপে নু সংস্থিতা, নমস্তাস্যই নমস্তাস্যই নমো নমঃ। শারদীয় শুভেচ্ছা অগ্রিম জানিয়ে রাখলাম, কারণ সামনে অনুষ্ঠান আগে পাচ্ছি কি, যদি পাই তো ভালো, অ্যাডভান্স শুভেচ্ছা জানিয়ে রাখলাম। নাও ওভার টু দ্য গেস্ট।
গেস্টের কাছে যাবার আগে আমি কিছু টেক্সট এবং আমার কর্মকাণ্ড বলতে চাই, কারণ একটু পরে আবার টাইম চেক হবে। সো বন্ধু যারা আছেন আমাদের সাথে, তারা তো আছেনই, কিন্তু যারা কানেক্টেড হননি এখনো তাদেরকে বলছি যে প্লিজ আমাদের সাথে কানেক্টেড হন, এবং আমাদের সাথে কানেক্টেড হবার যে নিয়মগুলো আছে সেগুলো বলবো এবং বলছি, তবে তার আগে নিচ্ছে একটি টাইম চেকের বিরতি, বিরতির পরে ফিরে আসছি। Yes, time check এর বিরতির পর ফিরে এলাম। শুনছেন আপনি ভালোবাসার বাংলাদেশ এবং অনুষ্ঠানটি আপনি শুনছেন দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ ঢাকা এফএম 90.4। মেঘলা আছি আপনার সাথে, আছে অবশ্যই গুরু হেতে শ্যাম এবং চমৎকার লিসনার্স আওয়ার্স টি শেষ হলো, খুব খুব মজা করলাম আজকে। এবং এখন কিন্তু আমরা বন্ধুর সাথে কথা বলবো, অতিথি বন্ধুর সাথে। তবে তার আগে বন্ধু বলে দিতে চাই কিভাবে আপনি আজকে থাকবেন আমাদের সাথে, বন্ধুর কথা শুনে আমাদের সাথে কমেন্ট করবেন, এস এম এস করবেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস এইজ, তারপর আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে, যত খুশি ততবার। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, শেয়ার করতে চান তাদের জীবনের গল্প, সহজেই আসতে পারেন। এবং সেজন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে এস এম এস এর নিয়মটি বলছি, মেসেজ অপশনে তো যাবেন, তারপর টাইপ করবেন ভিবি, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, এলাকা এবং ফোন নম্বরটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার লিঙ্কটি বলছি www.facebook.com/90.4 ঢাকা FM। এখানটিতে আমরা ভালোবাসার বাংলাদেশের পোস্ট আপলোড করেছি, সো বন্ধু এখানটিতে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন, যত খুশি ততবার চাইলে পোস্টটি শেয়ারও করতে পারেন বন্ধুদের কাছে। আর বন্ধু বরাবরের মতো আবারও বলতে চাই যে কিভাবে আপনি আমাদের এই পেজটি খুঁজে পাবেন। যেভাবে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে গিয়ে DFM 90.4 লিখে সার্চ দিলেই ঢাকা এফএম এর পেজটি চলে আসবে আপনার সামনে, এবং যেখানে দেখবেন লাইকিং এর পরিমাণ হচ্ছে 86,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো বন্ধু সেখানটিতে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকুন 24/7। সো চলে যাচ্ছি এই মুহূর্তে গুরুর কাছে, গুরুর মাধ্যমে আজকের অতিথি বন্ধুর কাছে।
স্বাগত জানাচ্ছি আজকের অতিথি বন্ধুকে, যিনি অলরেডি হট সিটে বসেছেন, হট সিট অলংকৃত করেছেন। স্বাগত আপনাকে ভালোবাসার বাংলাদেশে।
ধন্যবাদ গুরু।
অনুভূতি কেমন এটা যে তুমি জানতে সবাই কাছে চাই বিধায় জিজ্ঞেস করা।
অনুভূতি ভালো।
শোনা হয় ভালোবাসার বাংলাদেশ?
হ্যাঁ প্রায় শোনা হয়।
আমাদের লিসনার্স আওয়ারে অনেক সময় আমরা পার করে দিই আসলে, কিন্তু এটারও ডিমান্ড আছে দেখে লিসনার্স আওয়ারটা তৈরি করা। আমরা আর সময় না নিই বরং আপনার কাছে চলে যাই। তার আগে ছোট্ট করে বর্ণনা দিয়ে দিই, পাশের বাড়ি মিষ্টি মেয়ে টাইপ চেহারা, মানে কি বলো ফেন্ডি টাইপ আর কি, কেউ বলেনি এই কথা? অনেক সুন্দর দেখতে আপনি, স্পেশালি আপনার মুখটা। কাদামাটি দিয়ে তো স্রষ্টা বানাইছে না সবাই রে,
হয়তো
সময় একটু বেশি নিয়েছে। আর আমার ক্ষেত্রে,
আমার ক্ষেত্রে তো কোনো সময় নাই, ন্যানো সেকেন্ডে
ঢং দেখাস
না, মোটেও না।
বড় মিষ্টি আপনার চেহারা।
ধন্যবাদ গুরু।
কেউ বলেনি এই কথা? বহু মানুষই বলছে ভাই,
মাঝে মধ্যে বলে।
ওকে, আসলে মিষ্টি দেখতে আপনি। আপনাকে বললাম কিনা জানি না, আপনি অনেক মিষ্টি দেখতে।
থ্যাংক ইউ।
না আই জাস্ট মিন ইট, আপনি মিষ্টি। স্টিল আই কনফিউজড, মিষ্টি মিষ্টি বেশি না আপনি বেশি?
এবং
যারা লিসেনার তারা তো দেখতে পাচ্ছে না, তাদের অবগতির জন্য আমাকে জানিয়ে রাখলে তাদের রিলেট করতে সুবিধা হয়,
ইমাজিন করতে সুবিধা হয়,
ইমাজিন করতে সুবিধা। ও বা আপনি কথাও তো ভালো বলেন দেখি,
কথাই পটু মনে হচ্ছে।
সো ওই জায়গাতে কেউ মিষ্টি চিন্তা না করে, দেখা যাচ্ছে যে এখন কথা বলছে একটা রসগোল্লা।
ওকে,
মিষ্টির মতো দেখতে, রাইট? মিষ্টি টাইপ। জি প্লিজ শুনি আপনার জীবনের কথা।
তাহলে আমি শুরু করছি আমার জীবনের মানে ঘটনা সবকিছু। আমি আমার ব্যাকগ্রাউন্ড থেকেই শুরু করি।
আমার চোখ কিন্তু আপনার উপর থেকে সরবে না, এর জন্য আপনি অস্বস্তি বোধ করেন না, কারণ একটা মানুষ হঠাৎ করে তাকিয়ে থাকলে অস্বস্তি লাগে না? প্লিজ অস্বস্তি বোধ করেন না, কারণ আপনি যেহেতু মিষ্টি তাই ন্যাচারালি আমি তাকায় থাকবো আপনার দিকে। প্লিজ বলুন।
জি, আমি আমার ছোটবেলা থেকে শুরু করব। তার আগে একটু আমার জন্মের আগে থেকে আমার শুরু করতে হবে।
আমি সরি, আজকে একটু ফানি মুডে আছি। আপনার জন্মের আগে থেকে আপনি শুরু করবেন?
জি।
ও আচ্ছা, আপনি শুনেছেন এরকম কিছু কথাবার্তা, তাই তো?
হ্যাঁ শুনেছি।
আচ্ছা তাও ভালো, প্লিজ।
সরি, যেটা হচ্ছে আমার আব্বু আর আম্মুর বিয়ে যেভাবে হয়, আমি যেটা শুনেছি যে আমার আব্বুরা পাঁচ ভাই ছিল, এক বোন ছিল। তারপরে আগে মনে হয় খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়ার একটা নিয়ম ছিল, সেখানে হঠাৎ করে আমাদের দেশের বাড়ি হচ্ছে যশোর, আমার আর নানুর বাড়ি হচ্ছে খুলনা। হঠাৎ করে আমার দাদি কোনো একটা কাজে হয়তো বা খুলনায় যায়, আমার নানুদের অবস্থা একটু ভালো ছিল তখনকার সময়ে, আমার আব্বু আমার দাদি যখন যায় তখন আমার আম্মুকে পছন্দ হয়, আমার আম্মু তখন সম্ভবত ক্লাস নাইনে পড়ে, পছন্দ হওয়ার পরে বিয়ে ঠিক করে ফেলে। বিয়ে ঠিক করা মানে
আপনি কার মতো হয়েছেন, বাবার দিকে না মায়ের দিকে?
আমি আসলে আমার বাবা মা মিক্সড, মানে একটু একটু বলতে হয় যে আমার বাবার ভালো গুলো আর মার ভালো গুলো মিলে হয়েছে।
তাহলে দেখুন আমি খারাপ বলি কিন্তু নেক্সাস কেমনে প্রমাণ হয় আমার কথা কোনো দেখেন
সেটাই। এই জন্য তো আপনি গুরু,
মানে অ্যাকুরেট কারোর সাথে তেমন একটা মিল নেই আবার দুজনের মধ্যে।
আপনাকে বলা হয়নি বাট এটা কিন্তু ট্রু, আপনার মুখটা আসলে অনেক মিষ্টি। কি বলছি নি মেঘলা? ও আচ্ছা, ঈশ্বর হু হু করিস কেন, কারেক্ট করতে পারিস না আমাকে? যে আপনার কি মাথা গেছে সুন্দর মেয়ে দেখা, যে বারবার শুধু মিষ্টি মিষ্টি করতেছেন, বলছেন তো এই কথা, এভাবে একটু বলে দিলেই তো হয়। প্লিজ ক্যারি অন।
থ্যাংক ইউ গুরু। তারপরে বিয়ে ঠিক করে ফেলে, তার আমার আব্বুও দেখেনি আম্মুকে, আম্মুও দেখেনি। তারপরে আমার আমার নানা ওরকম ভাবে রাজি ছিল না, যে আমার আব্বুদের অবস্থা প্রথমে হয়তো বা ভালো ছিল, আমাদের ইন্ডিয়ায় বাড়ি টাড়ি ছিল, কি একটা মারামারির কারণে নাকি সবাই মিলে যশোরে শিফট হয়, তখন মানে বাড়ি টাড়িতে সব চলে গেছে, ভাড়া টাড়া থাকে এরকম আর কি। ওই অবস্থায় আমার নানা বিয়ে দিতে চাচ্ছিলেন না তখন। তারপরও মানে সবাই যে না ভালো হবে, এত ভালো শাশুড়ি, আমার দাদি আবার মুখে খুব ভালো, মানে খুব আন্তরিক, খুব বেশি আন্তরিক, যা হোক কনভিন্স করে ফেলে আমার নানিকে বা আমার আরো যে আত্মীয় স্বজন ছিল, আমার নানা বিদেশে থাকতেন, তারপর বলে আচ্ছা ঠিক আছে তোমরা সবাই যেটা ভালো বোঝো করো। তারপরে আমার নানার পক্ষ থেকে ইয়ে ছিল যে যৌতুক যদি চায় তাহলে বিয়ে দেওয়া হবে না। আমার নানা যেহেতু বিদেশে ছিলেন, ওনার তখনকার সময়ে তিনটা বাড়ি ছিল, মানে তিনতলা চারতলা এরকম তিনটা বাড়ি ছিল, একটা তিনতলা বাড়ি ছিল, তার অপোজিটে আবার দোতলা একটা বাড়ি ছিল। মানে আমার দাদি মনে করলো কি যে যার এতগুলো বাড়ি বা টাকা পয়সা তার কাছে যৌতুক চেয়ে দরকার কি, আর একটাই মেয়ে, তিনটা ছেলে ছিল একটাই মেয়ে, যে যৌতুক চেয়ে অযথা বিয়ে ভেঙে তো লাভ নেই। ওই অবস্থায় যে না আমাদের কোনো যৌতুক লাগবে না বলে বিয়ে ঠিকঠাক করা হয়, আমার আম্মুকে বেশ গয়নাগাটি দেওয়া হয়। তারপরে তখন আমার আব্বু কিছু করতো না, মানে করতো না বলতে আব্বুর বয়সও তেমন হয়নি তখন, বয়স তেমন না হওয়ার ফলে কিছু করতো না, ঠিক আছে। তারপরে ওইভাবেই করে সংসার, ওইভাবেই করে মানে এটাকে সংসার বলা হয় নাকি আমি জানি না, ওরকম করেই সংসার চলতে থাকে। আব্বু দেখা যায় যে টাকা পয়সা বেশ নষ্ট করত, নষ্ট করত দেখা যায় যে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিত, টাকা পয়সা নষ্ট করত, আম্মুর গয়নাও নিয়ে যেত, মানে টাকা যখন শর্ট পড়তো আম্মুর গয়না নিয়ে যেত। এরকম করতে করতে মোটামুটি সব গয়না টয়না শেষ করে ফেলে। তারপরে আমার যেই সেজো চাচা মেজর পরের জন, উনি ছোট মানে মোটামুটি ম্যাচিউর হওয়ার আগে থেকেই বলতে গেলে ঢাকাতে থাকতেন, উনি ঢাকাতে চাকরি করতেন। তারপরে আমার আব্বু তখন ভাবলো যে ঢাকায় চলে আসি, ঢাকায় এসে কোনো জব টপ করব, তখন সংসারটা করব। আব্বু একা ঢাকায় চলে আসে, একটা ছোটখাটো জব করে, জব কন্টিনিউ করতে থাকার পরে তখন আমার দাদি একবার ঢাকায় এসে বলে কি যে জব যখন করছো বউকে নিয়ে আসো, বউকে নিয়ে আসো, ঠিক আছে বউকে নিয়ে আসে। তখন ওই দুই ভাই মানে সহ আমার আম্মু থাকে, তখন সম্ভবত আমি হই। তারপরে আবার বাড়িতে চলে আসি, তারপর আবার ঢাকায় আসি, এরকম করে যাতায়াত করতে করতে দেখা যায় যে আব্বু তখনও মানে একটা জব ছাড়ে একটা করে, কখনো করেই না, বসে থাকে বাসায়। আমার ওই চাচাই আসলে সংসারটা চালাচ্ছিল। আমি যেটা আমার শোনা কথা যে আমার কানে ব্যথা, সম্ভবত কান পেকে গেছিল বা এরকম কিছু হয়েছিল, তখন ইয়ে করে আমার চাচা আমাকে ডাক্তার দেখায়। তারপরে আমার আম্মুর কোনো সমস্যা, আমার চাচাকে বলে যে ম্যানেজ করো, বাসায় বাজার নেই, বাজার করে নিয়ে আয়। আমার আব্বু বলতো চাচাকে, তারপরে আম্মু বোর হতো হয়তো বা বাসায়, আচ্ছা ওদের মানে ঘ্যান ঘ্যান করতেছে, যা ওদেরকে বাইরে ঘুরতে নিয়ে যা, মানে সে বসেই থাকত। এরকম করতে করতে সম্ভবত, আমি ঠিক জানি না মানে অ্যাকচুয়াল রিজনটা কি, আমার আম্মু একটু ডাইভার্ট হয়ে যায়। ডাইভার্ট বলতে আমার চাচার প্রতি মানে সে দুর্বল হয়ে যায়। এরপরের ইনসিডেন্ট আসলে আমি মানে কারো কাছে ওই রকম স্পেসিফিক ভাবে শুনিনি যে আসলে বিষয়টা কি ঘটেছিল। সেটা হচ্ছে আমার যেটুকু শোনা, সেটা আমার মা আমার চাচার সাথে চলে যায়, তারপরে আমার আমাকেও হয়তো বা নিয়ে গিয়েছিল, আমি ঠিক সঠিক জানি না, যতটুকু আমি শুনেছি যে আমাকে নিয়ে যায়। আমার আব্বু দিতে চায় না, মানে আমার আব্বুর কথা হচ্ছে আমি আমার মেয়েকে দিব না, মানে এইরকম একটা কাজ করেছে যে যে মহিলা সেই মহিলার কাছে আমি আমার মেয়েকে দিব না। এখন আমি জানি না আসলেই কার কতটুকু দোষ। তারপরে এটা নিয়ে নাকি অনেক মারামারি হয় আমাকে, আমাকে মানে আমার পাঁচ চাচা, চার চাচা, আমার বাবা সহ পাঁচজন, তার মধ্যে কিছু মানে দেখা গেছে যে মারামারি হয় এক পর্যায়ে। তারপরে আমার একটা চাচা সম্ভবত এক রাত জেলেও ছিল, মানে ওখানে দুইটা ভাগ হয়ে যায়, মানে একটা হচ্ছে আমার বাবার পক্ষে, একটা মায়ের পক্ষে, এরকম হয়ে যায়। মানে আমাকে কে নিবে এরকম আমার মনে নেই। যা হোক, আমার আব্বুই আমাকে পরে ফাইনালি নিয়ে আসতে সক্ষম হয়। তারপরের আম্মুর কি মানে কাহিনী আমি আর জানি না। তারপরে আমি আমার আব্বু তো একা, আমার যতটুকু মনে আছে যে আব্বু আমাকে মানুষের বাসায় দিয়ে দিয়ে চাকরিতে যেত, যেহেতু আমাকে রাখার কেউ নাই। প্রতিবেশী থাকে না এখন যে আপনি একটু রাখেন, আমি একটা কাজে যাচ্ছি। এমনও হয়েছে যে ঘাড়ে করে নিয়ে মানে আমাকে স্কুলে দিয়ে আসতেছে। কিছু কিছু মনে আছে আমার, আমিও আমার ওই স্মৃতির ওখান থেকেই বলছি। তারপরে যা হোক, এভাবে করে,
কি নাম তোমার?
আমার নাম পুতুল।
তুমি করে বললাম অনেক মায়া আসতেছে তোমার প্রতি, তাই এত সুন্দর মানুষ তুমি, পুতুলের মতোই দেখতে, আর এত আর্লি এজ থেকে এমন এমন পরিস্থিতির সামনে পড়ছো, যেসব কথা শুনতেছি শুনে মনটা মানে যা হয় আর কি, স্বাভাবিক মানুষ তো রে ভাই আমরা, তুমি বলাতে অন্যভাবে আবার নিও না আর কি। তোমার চাচার বয়স অনেক বড়,
অবশ্যই।
ওকে পুতুল বলছিলে, এবং সেগুলো তোমার স্মৃতিতে আছে যেগুলো তুমি বলছো?
হ্যাঁ, এগুলো এখনো আমার আমার চোখে ভাসে।
বিভিন্ন মানুষের বাড়িতে রেখে যাওয়া, হ্যাঁ, তারপর
এরকম যে এখনো মনে পড়ে যে আব্বু কিভাবে ঘাড়ে করে আমাকে নিয়ে মানে ঘুরে বেড়াতো, বা বলতো যে ভাবি একটু রাখেন, আমি একটু মানে কাজ সেরে এসে নিয়ে যাব। আমার এরকম অনেক স্মৃতি আছে যে মানুষের বাসায় আমি খেলা করছি বা আছি বা খাচ্ছি। যা হোক, এরপরে যেটা হয়, আমরা যে এরিয়াতে থাকতাম ওখানে পাশেই আব্বুর একটা ফ্রেন্ডের মানে ফ্রেন্ড ছিল সম্ভবত, ওই ফ্রেন্ডের বোনের সাথে আব্বুর বিয়ের কথা হয়। এখন আব্বু ভাবলো আব্বু আর মানে ওই যে দেখাশোনা করা বা মেয়ে কেমন বা মেয়ের ব্যাকগ্রাউন্ড কি এত সব জানার প্রয়োজন মনে করেনি, যে আচ্ছা ঠিক আছে, যে গ্রামের মেয়ে, সে ছিল গ্রামের মেয়ে, যে গ্রামের মেয়ে ঠিক আছে, আমার মেয়েটাকে দেখবে, এটাই যথেষ্ট। যাই হোক, বিয়ে হয়, বিয়েটি ওগুলা মানে এতটাই ছোট ছিলাম, সম্ভবত আমার আড়াই তিন বছর বয়স ছিল, মানে আমার খুবই কম মনে আছে, মানে কিছুই মনে নেই বলতে গেলে, দু একটা স্মৃতি ছাড়া। বিয়ে হয় কি হয় আমি জানি না, আমি ওনাকেই আম্মু বলা শুরু করি। আমার আমার নিজের মায়ের কোনো স্মৃতি আমার কাছে নেই। আমি ওনাকে আম্মু বলা শুরু করি। উনি যেটা করতো যে একেবারে ফার্স্টে আমাকে কেমন বিহেভ, মানে আমার সাথে কেমন বিহেভ করে আমার খেয়াল নেই, মানে যখন থেকে আমার মনে আছে কিছু স্মৃতি সেটা বলছি। সকালবেলা উঠে উনি রুটি বানাতো, আমাকে আরবি পড়াতো আর কি, ভীষণ মারতো, ওই যে বেলনিটা দিয়েই মারতো। একটা লাইন হয়তো বলতে পারছি না, ওই তিন চার বছরের বাচ্চাকে। যাই হোক, এখন বড় হয়ে বুঝি হয়তো বা ভালো ভালোই করেছে, বা এটা তো মানে দ্বিমত বা বিরোধ করার কিছু নেই। তারপরে যেটা, আমার একটা বোন হয় ওই ঘরে। আমার বোন হয় যখন, আমি বুঝি না যে এটা মানে আমার মা না বা এটা আমার বোন বা কি, এত সব বুঝি না বা বোঝার দরকারও নেই। আমি মনে করি যে আমাদের ফ্যামিলি, আমাদের সংসার, আমরা দুই বোন। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে, আমার ছোটবেলাটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। যেমন যখন সবাই খেলছে, আমার বোনটাকে আমার কোলে দিয়ে রাখা হতো, আমি দেখতাম সবাই খেলছে। দেখা যেত ১৯ ২০ হলে অনেক টর্চার করত। তখনকার সময় তো আমাদের এখনকার আধুনিক যে কলগুলো এগুলো তো ছিল না। ঢাকা শহরের মধ্যে কিন্তু গ্রামের মতো বাড়ি ছিল, নিস্তালা বাড়িগুলো, দূরে টিউবওয়েল ছিল, ঘরের ভিতরে ওয়াশরুম ছিল, ওয়াশরুমে হাউস ছিল। ওই হাউসটা প্রতিদিন আমাকে ভরতে হতো। একটা পাঁচ ছয় বছরের বাচ্চা কলসি দিয়ে পানি এনে, আমরা এখন মনে আছে যে ১৩ কলসি পানি লাগতো। এই ১৩ কলসি পানি আমি বাইরে থেকে চাপ কল দিয়ে চেপে ঘরে নিয়ে আসতাম। বাই চান্স যদি হাউস একটু কম থাকতো, মারা শুরু করতো, মানে এখানে আরো ১ কলসি পানি আসবে, ওইটুকু কম কেন। তারপরে ঘর মোছা, হাউস হোল্ড যে কাজগুলা, মানে যখন আমি খেলবো বা যখন পড়বো তখন আমার এরকম করা হতো। আমাকে এমন ভাবে মারতো, আমার বুকের উপরে বসে আমার চুল ধরে মুখের মধ্যে মারতো। আমি আব্বুকে কিছু বলতাম না ভয়ে, আব্বুকে কিছু বলতাম না এই কারণে যে আব্বু গেলে তো আবার মারবে। আব্বু তখন কিন্তু আবার খুব সংসারী হয়ে যায়, এটা বলতে ভুলে গিয়েছি যে সে চাকরি করে, সে সংসার করে মনোযোগ দিয়ে একদম, মানে হয়তোবা সে শকড হয়েছে যে তার ফার্স্টের ওয়াইফ এভাবে চলে গেছে, যে সেই ল্যাকিংগুলো সে রাখতে চায় নাই, সে ভালোভাবেই সংসার করে। হয়তোবা আমার জন্যই অনেক স্যাক্রিফাইস করে আমার আব্বু। সে যেটা করে যে সে তো সকালবেলা চলে যায়, বিকালে আসে। আব্বু আমাকে ছোটবেলায় মা ডাকত, আর আমার ছোট বোন তাকে বাবা ডাকত, মানে মা মা বলতে বলতেই ঘরে ঢুকতো। যা হোক, মানে আমাকে যা আদর করতো এটাও দেখতে পারতো না আমার যেই স্টেপ মাদার। যেটা হতো যে আমার আশেপাশের মানুষ তো, যেহেতু এরকম বাসা, আশেপাশের মানুষ দেখতো, দেখে বলতো যে এরকম আব্বুকে আড়াল করে রেখে, মানে আড়ালে নিয়ে যেয়ে বলতো যে এরকম ভাই আপনার বাচ্চাটাকে তো এভাবে মারে, আপনি একটু দেখেন। এখন আব্বু আমাকে জিজ্ঞেস করলো, আমি কিছু বলতাম না, আমি কিছু বলতাম না কারণ ওই যে আমাকে আবার মারবে। তারপরে মারার পরে আবার বলতো, আবার একদিন শুনি যে সে পাশের বাসার এক মহিলাকে বলতেছে ভালো, অনেক ভালো আছে, মারলে কিছু বলে না বাপেরে। মানে আমি আমি নিজের কানে শুনি এটা, জানালা দিয়ে এরকম বলছে। তারপরে যেটা হয়,
তখন তোমার বয়স ৬ বছর, ৫-৬ বছর,
হ্যাঁ ছয় ছয় বছর, ছয় থেকে সাত বছর, মানে সাত বছর হয়তো হবে না, ছয় বছর। তারপরে আব্বু আবার করতো কি, যখন এরকম দেখতো যে বেশি অতিরিক্ত, তখন আবার আব্বু মাঝে মধ্যে ওনার গায়ে হাত তুলতো। এটা সত্যি কথা যে হাত তুলতো, মানে আগেকার মানুষ তো মানে এর চেয়ে কি করবে আসলে হয়তো বুঝতে পারতো না, হয়তো তাকে মানে সংশোধন করার একটা চেষ্টা হয়তো করত, কিন্তু এতে এতে সে আরো এগ্রেসিভ হয়ে যেত, মানে দেখা যেত টর্চারের
জন্য মার খেলাম আমি।
হ্যাঁ হ্যাঁ, টর্চারের মাত্রাটা আরো বেড়ে
যেত।
একটা একদিন আমাকে রুটি ভাজতে বলে, সকালবেলা যে রুটি বানায় রুটি ভাজতে বলে, রুটি ফোলেনি কেন, মানে রুটি হয়তো আগে উল্টে ফেলেছি, ফোলেনি কেন, খুন্তি যেটা ছিল সেটা দিয়ে আমার গালের মধ্যে চেপে ধরে। চেপে ধরার পরে তখন আসলে ব্যথা পাচ্ছি, ঠিক আছে, ওইটাও তো বুঝি না যে গরম খুন্তি আমার মুখে ধরলে কি হবে। তারপরে দেখি কি যে তখনও না, দুপুরের দিকে দেখি যে ফুলে গেছে, মানে ফোসকা পড়ে গেছে। পুড়ে গেলে কি হয় আমি কিন্তু তাও জানি না, ফোসকা পড়ে গেছে। বিকালবেলা হয়তো বান্ধবীদের সাথে খেলতেছি, ওই হাতাহাতি করতে যে আবার ফোসকাটা গলেও গেছে একজনের হাত লেগে। গলে যাওয়ার পরে এসে এরকম মানে দেখছে, যখন বুঝতে পারছে তো সে যে তার জন্যই এটা হয়েছে। হওয়ার পরে সে কি যেন একটা মলম এনে দিছে, আসলে ওরকম এডুকেটেডও না, জানি না কোথেকে মলম নিয়ে আসছে। এনে দেওয়ার পর ওইটা লাগানোতে আরো বেড়ে গেছে জিনিসটা। আমাকে বলে কি যে পড়বি, যখন বিছানায় পড়তাম দেয়ালের দিকে মুখ করে পড়বি। আমি তাই করতাম, মানে তার কথার অবাধ্য হওয়ার তো কোনো কারণ নাই, দেয়ালের দিকে মুখ করে পড়তাম। আব্বু কি ব্যাপার, ওইদিকে আব্বু এসে বলতো কি ব্যাপার মা, ওইদিকে মুখ করে মানে ওইদিকে তাকায় পড়তেছিস কেন, না আব্বু এমনি, মানে যতটা পারতাম যে লেফট সাইডটা দেখানোর চেষ্টা করতাম যাতে রাইট সাইডটা না দেখে। তারপরে ফরচুনেটলি সে চলে যায় হচ্ছে তার বাবার বাড়িতে, ছোট বোনটাকে নিয়ে চলে যায়। তখন আমার দাদি আসে বাড়ি থেকে, দাদি আসার পরে দাদি বলতেছে যে কি হয়েছে এর মুখে। এখন আমি মানে আমি জানি না কোথেকে আসলে ম্যাচিউরিটি বা বুদ্ধি বা বেশি বুদ্ধি আসছে, বললাম যে ওই তাওয়া ছিল তো, এমনি তাওয়া রাখছে, তাওয়া আমি হাঁটতে যাই আমার গালে লাগছে, মানে কেন জানি বলছি এটা। বলার পরে ডাক্তারের কাছে, আমার দাদি ডাক্তারের কাছে নিয়ে গেছে, এলাকার একটা ডাক্তার। তখন বলল যে মানে ও না সরি, আমি ফার্স্টে বলি যে আমার বান্ধবী খামচি দিয়েছে, তখন ডাক্তারের কাছে নিয়ে যা বলে এটা তো খামচির দাগ না, এটা তো পোড়ার দাগ। তখন আমার দাদি এসে আমাকে ভালো করে ধরে যে কি হয়েছে তুই বলতো, তখন আমি বলেছি যে আমার এরকম এরকম অবস্থা। তারপরে দাদি আসলে অনেকক্ষণ চুপ করেছিল, থাকার পরে আমার আব্বু আসলে শেয়ার করে। এখন আসলে সে তো নাই, কি বলবে আর করবেইটা কি, সে থাকলেই বা কি করবে, মানে একটা বউ চলে গেছে, এখন এটা কেউ কি তাড়াই দিবে নাকি। আসলে তো আব্বুরও কোনো দোষ ছিল না, চেষ্টা করতো হয়তো, মারতো, ঝগড়া করতো, বকতো, এর চেয়ে বেশি আর কি করার ছিল, তারও কিছু করার ছিল না, আমি যেটা মনে করি এখন। যাই হোক, আমি আস্তে আস্তে এভাবে বড় হতে থাকি, আমার মানে বড় হতে থাকি তা বলবো না, ফাইভ সিক্সে যখন পড়ি আমার দাদি তখন কন্টিনিউ আমাদের বাসায় থাকা শুরু করে, আমার দাদা দাদি। মানে আমার দাদি আসার পরে মানে পরিস্থিতি আরো বেশি জঘন্য হয়ে যায়। পরিস্থিতি জঘন্য হয়ে যায় কি, আমার দাদি উদ্ভট টাইপের একটা মানুষ, মানে তার পজিশন এস্টাবলিশড করার জন্য সে যে কারো বলি দিতে পারে, মানে যে কাউকে সে স্যাক্রিফাইস করতে পারে, এমন যে তার বড় ছেলে সে খাবে, তার আধিপত্য থাকবে, মানে ওই যে আগে কালে বলে না যে ঘরের চাবি থাকবে হাতে, সে এরকম চাইতো যে আমার কথা মতো বাজার হবে, আমার কথা মতো সংসার,
পরিবারের কন্ট্রোলটা যেন তার হাতে থাকে আর কি।
এটার জন্য সে করতে
যেন যে কোনো ন্যায় অন্যায় দেখতো না সে,
কে নাতি কে নাতনি কে ছেলে,
মানে কিছু তার কাছে ম্যাটার করে না, কন্ট্রোলটা তার হাতে থাকে,
তার হাতে চাই। তখন সে আমাকে বলতো কি যে শোন, তোর মা যখন তোরে কাজ করতে বলবে না তুই করবি না। আবার আমার মাকে, আমার যে মা তাকে শিখাই দিত যে যখন কাজ না করবে তখন মারবি, মানে সংসারে কিভাবে অশান্তি লাগায় দিবি। তারপরে একদিন আমাকে, আমি আবার সকালবেলা রুটি ভাজতেছি, আমাকে বলতেছে কি আচ্ছা তুই তোর মার কাছে চলে যাবি, এখানে তো তোরে খুব মারতেছে, এরকম নিজেই কিন্তু এরকম ঝামেলাটা বাধাই দিয়ে তারপর বলতেছে তোকে তো খুব টর্চার করে, তুই এক কাজ কর তোর আপন মার কাছে চলে যা। মানে কি বলবো যে সিক্সে সম্ভবত পড়ি, এইটুক বাচ্চাকে সে ঘর থেকে ভাগাই দিচ্ছে। মানে এখন আমার তো হিতাহিত জ্ঞান নাই, আমার তো এই জায়গা থেকে বের হইতে হবে। আমি বলছি যে হ্যাঁ যাবো। ওই ছোটবেলা থেকে যে আসলে কি মানে সাহসটা ছিল প্রচুর, মানে পরবর্তীতে কি হবে সেটা আমার দেখার বিষয় না, এখন আমি মানে এখান থেকে পরিত্রাণ পেলেই হয়। তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমি যাব। তারপর আমাকে ঠিকানা লিখিয়ে দিল যে এটা তোর ছোট চাচার দোকানের নাম্বার আর তার ঠিকানা, তুই ওখানে যাবি, তোর তোকে তোর মার কাছে দিয়ে আসবি। যাই হোক, এর আগেও দেখা গেছে যে আমি এই টর্চারের কারণে দুই একবার আমার বান্ধবীর বাসায় চলে যেতাম, ওখান থেকে এনে আমার আব্বু আমাকে অনেক মারত। কিন্তু কখনো আব্বু বোঝার চেষ্টা করে নাই যে কেন আমি চলে যেতাম। মানে আমার মনে হইতো কি যে বান্ধবীর বাসায় চলে গেছে, ওখানেই আমি থাকবো, ওখানেই লেখাপড়া করব, ওর মা তো ওকে খুব আদর করে, আমাকেও আদর করবে। কিন্তু কেন আমি আদর করবে, আমাকে করতো, আমাকে আদর করতো, কিন্তু সব সময়ের জন্য আদর করবে এটা তো ভাবার কোনো কারণ নাই। কিন্তু তখন আমার মাথায় এটা আসতো না যে আমাকে আদর করবে, আমি ওখানে থাকবো, একটা মানুষের থাকার জন্য যে খরচ হয় এটাও আমার মাথায় আসতো না। যে আমি যাব ওখানে থাকবো, ওর সাথেই থাকবো, ওর আম্মু ওকে যেভাবে আদর করে আমাকেও করবে। আব্বু ওখান থেকে এনে ওর আম্মু বুঝাইতো যাও বাসায় যাও বা সব ঠিক হয়ে যাবে। আমি বুঝতামই না, আমি এখান থেকে বের হইলে কিন্তু অন্য জায়গায় চলে যাব, মানে এরকম জিদ করতাম। আব্বু নিয়ে আসতো, আব্বু নিয়ে এসে আবার মারত, এরকম দুই তিনবার হয় অবশ্য। এখন বুঝি যে এটা অন্যায়। এখন আমি কি করবো, এখন আমি এটাও বলবো যে আমার কতটুকু অন্যায় ছিল, আমি অন্যায় করেছি কিন্তু আমার কতটুকু অন্যায় ছিল। যাই হোক, তারপরে আমার দাদি আমাকে এভাবে ম্যানিপুলেট করে। আমি একদিন সকালবেলা আমাকে আমাকে ব্যাগও গোছাইতে সাহায্য করে, শুধু যে ম্যানিপুলেট করে তা না, আমি তোর মাকে মানে এখন অত স্পষ্ট মনে নেই, তোর মাকে এইভাবে ব্যস্ত রাখবো, তুই এইভাবে করে চলে যাবি। আমি সত্যি সত্যি আমার দাদি আমার অনেক ভালো
চেষ্টা করার চেষ্টা করছে।
হ্যাঁ, আমার দাদি আমার অনেক ভালো চেয়েছে,
এটাই এটাই তোমার জন্য ভালো হবে। মানে স্টেপ মাদার এখান থেকে তোমার অ্যাকচুয়ালি যে মা তার কাছে পাঠিয়ে দিচ্ছে, যদিও তোমার এই মা কখনোই তোমার খোঁজ খবর নেয়নি।
খোঁজ খবর নেয়নি বলতে গুরু আমি একটু স্কিপ করেছি, সেটা হচ্ছে আমি আমাকে একটা স্কুলে দেয় আব্বু, একটা কিন্ডার গার্ডেন স্কুলে। ওই স্কুলে আম্মু কিভাবে জানো খুঁজতে খুঁজতে আসে, একবার একবারই জাস্ট আসে, আসার পরে আমার মনে আছে সম্ভবত এক প্যাকেট বিস্কুট কিনে দেয়। আমার আব্বু জানো কিভাবে জেনে ফেলে, নিয়ে অন্য স্কুলে ভর্তি করে দেয়। মানে ওইটা কি বছরের শুরু ছিল না মাঝখানে ছিল না শেষ ছিল আমি কিছুই জানি না, আমাকে ইনস্ট্যান্ট নিয়ে অন্য স্কুলে ভর্তি করে দেয়। মানে তার সংস্পর্শে রাখবে না, এটা হচ্ছে কথা। এটাই মানে আমি তারপরও ভাবতাম যে আমাকে এভাবে দেখতে এসেছিল নিশ্চয়ই আমাকে অনেক ভালোবাসে, আর মা তো ভালোবাসবেই, সবার মা তো সবাইকে ভালোবাসে। আমি তারপরে যা হোক চলে যাই আমার চাচার ছোট চাচার কাছে চলে যাই। ছোট চাচা সত্যি সত্যি আমাকে সেদিন রাখে, রেখে পরের দিন আমার মার কাছে নিয়ে যায়। আমার মা দেখে হ্যাঁ অনেক কান্নাকাটি করে, আমাকে জড়িয়ে ধরে। ধরার পরে
সত্যি চলে গেলে, তাহলে সত্যি চলে গেলে তুমি তোমার মায়ের কাছে, এবং এটা প্রথম যাওয়া, মাকে প্রথম দেখলে তুমি,
এটাই প্রথম যাওয়া ছিল। তারপরে হ্যাঁ জড়িয়ে ধরে, ধরার পরে আমার চাচা তখন বিদেশে ছিল। আমার চাচা তখন বিদেশে থাকার পরে তখন যা হোক কিছুদিন রাখে, তারপরে রাখার পরে যেটা করে সেটা হচ্ছে সে আমাকে একটা স্কুলে ভর্তি করতে নিয়ে যাবে, কি যেন একটা লিখতে দিয়েছে, আমি হয়তো মানে ওটা পারিনি, আমার এখন অত স্পষ্ট মনে নাই, হয়তো লেটার বা কিছু লিখতে দিয়েছে, আমি হয়তো দুই চারটা স্পেলিং মিস্টেক হওয়াতে, মানে এখন সে বলার চেষ্টা করতেছে যে এটা মানে আমাকে আমার আব্বু রাখতে পারে নাই, লেখাপড়া শেখাতে পারে নাই, মানে এরকম একটা ব্লেম দেওয়ার চেষ্টা করলো। যা হোক হতেই পারে, আর আমি আসলে শিখবো কোথেকে, আমার তো সার্কামস্ট্যান্স ওরকম ছিল না। যা হোক তারপরে সে আমাকে টেইলারিং কাজ শেখানোর চেষ্টা করে, এটা ওটা করতে থাকে। তারপরে তার বিহেভিয়ারও আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, মানে কেমন যেন এই সব শিখতে হয় মেয়েদের, যেটা হয়তোবা ট্রেডিশনালি বলে মানুষ যে এটা কাট, এটা কর, ওটা কর, আমার আমার ছেলে তো সব পারে, তার আবার একটা ছেলে একটা মেয়ে। আমি আমার একটা একটা ইনসিডেন্ট মনে আছে যে সে তার মেয়েকে না ছেলেকে জানো গোসল করিয়ে নারকেল তেল মাখাচ্ছিল। আমি বললাম, আমি আবার এটা জানতাম না যে নারকেল তেল গায়ে মাখা যায়। আমি বললাম যে আম্মু নারকেল তেল তো গায়ে মাখা যায় না বা গায়ে মাখতেছে, আমরা এগুলাই মাখি। মানে এরকম একটা খুব মানে বাজে বিহেভিয়ার, মানে কথায় কথা আমি জানি না, হয়তো তার মাথায় কিছু ঘোরে বা কিছু হয়তো চিন্তা করছিল বা আমি আসলে জানি না, তার ব্যবহার আসলে আমার ভালো লাগে নাই। তারপরে তার হাজবেন্ড যে আমার চাচা, আমার চাচা ফোন করে কি বললো না বললো আমি জানি না, আমার চাচা ফোন করে বললো হয়তো বা যে ওকে রাখবো, মানে খরচ দিতে হবে ওর বাবার। তা আমার বাবা যদি খরচই দেয় আমার বাবাই তো রাখবে। মানে তখন আমি ওই বয়সে আমার মনে হলো যে আমার বাবা যদি আমাকে খরচ দিয়ে এখানে রাখবে কেন, আমার বাবা তো আমার বাবার কাছেই রাখবে। যা হোক, আমি কিভাবে কিভাবে জানো আবার আমার এতটা খেয়াল নেই, আমি আমার বাবার কাছে আবার ব্যাক করি। যা হোক, ব্যাক করার পরে এরকম লেখাপড়া করতে থাকি, আবার সেভেন এইট এইটে পড়ি। তখন একটা যে এলাকায় থাকি সেই এলাকার সামনে কিছু ছেলে ক্রিকেট খেলতো, কিছু ছেলে ক্রিকেট খেলতো, ওই নিচতলায় থাকতাম, মানে চারতলা বাড়ি ছিল, নিচতলায় থাকতাম, ওই জানালা দিয়ে ওই ছেলেদের ছেলেরা দেখতো বা এরকম দুষ্টুমির মতো একটা মানে সম্পর্ক না, দুষ্টুমি করতো, হাসতো বা আমিও হাসতাম, এটুকুই। ওইটা আচ্ছা সরি, আমি এর মাঝখানে ভুলে গেছি, এর মাঝখানে যেটা হয় যে আমার আব্বু এই ফ্যামিলির মানে সংসারের যে প্রবলেম, এই প্রবলেমের টানাপোড়েনের মধ্যে হয়তো বা সে আর মানে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, আমাকে হঠাৎ করে একদিন একটা বাসায় নিয়ে যায়, একটা মানে বলে যে এটা তোমার আন্টি, আন্টির খুব আদর যত্ন করে। ওইটা আমি আর খুব মানে বড় না করি, কিছুদিন পরে শুনি যে মানে সেটা আমার মা, মানে আমার আব্বু তাকে বিয়ে করেছে। মানে যেহেতু হয়তো বা তার ইয়ে ছিল যে আমার এই সেকেন্ড মাদার তার মানে তাকে হয়তো বা প্রপারলি যে যেরকম ওয়াইফ চেয়েছে সে সেরকম হয়তো বা পায়নি, এই জন্য আমি জানি না তার মানে কি চিন্তা ছিল, সে বিয়েটা করে, বিয়ে করে। আমারও খুব আসলে আমার যে খারাপ লাগে তা বলবো না, আমাকে ভীষণ আদর করত, মানে খুব মোটামুটি স্মার্ট ছিল। তারপরে সে কি বলবো যে আমি কখনো পার্লারে যাইনি, সে আমাকে পার্লারে নিয়ে যায়, চুল কেটে দেয়, চুল কাটায় দেয়, তারপরে কি করে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, বেড়াতে নিয়ে যায়, এটা সেটা কিনে দেয়। আমার কাছে ভালোই লাগতো যে এইটা হচ্ছে প্রপার মা, আমি মনে করেছিলাম যে মা বলতে আমি এটাকে বুঝি। যা হোক, তারপরে তো মানে আসলে কি আমার এত আপস অ্যান্ড ডাউন, মানে আমি কখন কোথায় ছিলাম আমি আসলে ওইভাবে মনে করতে পারছি না। যেটা হয়, আমার ওই তৃতীয় মায়ের এন্ট্রি হয় আমাদের মানে আমাদের লাইফে, সংসারে তখন এন্ট্রি হয়নি, আমাদের লাইফে এন্ট্রি হয়, আমাদের মধ্যে মানে
বিয়ে কি করে ফেলেছে,
হ্যাঁ করে ফেলেছে, মানে ফার্স্টে নাকি বিয়ে করেনি, আমার দাদি জানার পরে বলতেছে না এভাবে থাকা যাবে না, বিয়ে করতে হবে। যা হোক, আমি এটা আমার শোনা কথা, আগে করেছে না পরে করেছে আমি জানি না। যখন লাইফ এন্ট্রি হয়
এই মেয়ের সাথে সেপারেশন, মানে যে সৎ মায়ের সাথে তুমি ছিলে, যে জীবনে প্রচুর কষ্ট দিয়েছো, ওর সাথে সেপারেশন হয়নি,
কারণ ওখানে ওখানে আমার একটা বোন আছে।
ওকে, তারপর
যা হোক, তারপরে যেটা হয় যে আমাদের লাইফে যখন আসে তখন আগে আব্বু মাঝে মধ্যেই বলতো যে আমি টুরে যাচ্ছি বা বাইরে কাজে যাচ্ছি, ওটা অতটা কগনিজেন্সে নিতাম না আমরা যে হয়তো বা আসলেই কাজে যাচ্ছে। তখন বুঝতাম যে ওই মার কাছে, পরে পরবর্তীতে বুঝেছি যে ওই মার কাছেই যাচ্ছে। তারপরে যখন মানে এটা ওপেন হয় তখন মানে বুঝতে পারি যে হ্যাঁ, শনি শুক্র আর শনি সে ওনার কাছে থাকতো, মানে আমার বাবা ওনার কাছে থাকতো। তারপরে ওই চ্যাপ্টারটা কন্টিনিউ হতে থাকে, আমি তখন ক্লাস এইটে পড়ি। আমার আমার ওই থার্ড মার যখন এন্ট্রি হয় আমার লাইফে, তখন আমি ক্লাস সেভেনে পড়ি, সিক্স এর লাস্টে বা সেভেন এরকম। তারপরে ক্লাস এইটে উঠি, তখন মোটামুটি মানে আমার থার্ড মা আমার আব্বুকে ভালো মতো কন্ট্রোল করা শুরু করে। কন্ট্রোল করা শুরু করে বলতে আমাদের বাসায় কি হবে না হবে, মানে আমাদের কি হবে না হবে সব সে কন্ট্রোল করে। তারপরে যেটা বলছিলাম যে ওই যে পাশের বাড়ির ছেলের এরকম জানালা দিয়ে দেখা, তারপরে যেটা আমার আম্মু মানে আমার থার্ড মা যেটা ওই মা আব্বুকে যেটা বলে যে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, এই মেয়েকে বাসায় রাখা যাবে না, তাহলে কি করতে হবে, এই মেয়েকে মানে হোস্টেলে দিতে হবে, তাও নর্মাল হোস্টেল না মাদ্রাসা হোস্টেলে। এখন একটা বাচ্চা বা একটা মেয়ে যখন ক্লাস এইটে পড়ে, নর্মাল জেনারেল লাইনে পড়া একটা মেয়েকে বা ছেলেকে হঠাৎ করে যদি মাদ্রাসায় দিয়ে দেওয়া হয় তার অবস্থাটা কেমন হতে পারে। আমি আসলে যে ওখানে মানে বিরোধিতা করব, আসলে আমার তো স্ট্রং কোনো এরকম ইয়ে নাই যে আমি বিরোধিতা কিসের বেসিসে করব। যা হোক, আমাকে যেভাবে দেয়া হয় আমি সেভাবেই চলে যাই, কিন্তু একটা মনের মধ্যে একটা চাপা জিদ থেকেই যায় যে এটা কেমন কথা, মানে কিছুই করলাম না। মানে আজকে আমি এখানে সব সত্যি বলছি, আজকে আমি সত্যি জোর গলায় বলছি, এতদিন কাউকে বলতে পারিনি আমি আসলে কিছুই করিনি। মানে একদিন বা দুই দিন হয়তো ওই খেলছে বলটা একটু সামনে এসেছে, সে হেসেছে আমি হেসেছি, দ্যাটস ইট। মানে ওখানে অন্য কিছু চিন্তা করার মানে আমি বুঝতেই পারিনি যে অন্য কিছু চিন্তা করা যায়, এগুলো নিয়ে যে অন্য কিছু চিন্তা করা যায় এটাও আমি বুঝিনি, কিন্তু এটাকে এত দূরে নিয়ে যায়। তারপরে হোস্টেলে যে দেখি যে মেয়েদের
জাস্ট তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য একটা ইস্যু হিসেবে ব্যবহার করেছে,
সেটাই যে এরকম নিয়ে যাওয়া হয়। যাওয়ার পরে আমি থাকি, আমাকে মাসের পর মাস দেখতেও যেত না,
মানে বাবাও না,
না মানে এই যে আমি মানে খারাপ বলতে কি, ওই যে ব্যাকগ্রাউন্ডটা একটা তো আছে, আমার মা খারাপ হলে মেয়ে খারাপ হবে, এটাই তো মানে সমাজের স্বীকৃত কথা। আমাকে দেখতেও যেত না তখন, মানে অনেক সময় গুরুর হোস্টেলের এক্সপেরিয়েন্স আছে কিনা আমি জানি না,
সারা জীবন আমার হোস্টেলেই কাটছে।
আচ্ছা, ডাকে যখন মানে দেখতে আসে ভিজিটর, হ্যাঁ ভিজিটর আসে,
আমাদের প্যারেন্টস ডেট ছাড়া আমাদের এলাও ছিল না,
আমাদেরও ডেট ছিল মেবি, মানে ও তখনও তো ছোটই ছিলাম, ওটাও তো বা অতটা মনে নেই,
বোর্ডিং হাউস গুলোতে এরকমই আর কি, মানে কল আসে,
হ্যাঁ ডাকতো যে অমুক অমুকের গার্জিয়ান আসছে, মানে অ্যানাউন্স করতো, মাইক ছিল, মানে আমি খুব অপেক্ষা করতাম যে আসে কিনা, আসতো না। শুধু তাই না, আমার মানে ওই হোস্টেলে এন্ট্রি করার পরে যে আমার ফার্স্ট ঈদ, ঈদটা পর্যন্ত আমাকে বাসায় করায় নাই, ঈদটা পর্যন্ত আব্বুর এক বন্ধুর বাসায় নিয়ে গেছে, মানে আব্বুর এক বন্ধু এসে আমাকে তার বাসায় নিয়ে গেছে, মানে আমাকে বাসায় নেওয়া হয় নাই। মানে এরপর একটা মানুষের মানসিকতা কেমন হতে পারে। তারপরে যেটা জিদ হয় যে আচ্ছা ঠিক আছে, ওই ছেলের সাথে আমার প্রবলেম হয়েছে তো ওই ছেলেরই বিয়ে করব, ওই ছেলের খুঁজবো, ওই ছেলের সাথে প্রেম করব, বিয়ে করব। মানে মনে হয়েছে যে আমার আমার যে পাস্টটা আছে,
মানে এই ধৈর্য তুমি আর নিতে পারোনি
না,
মানে জ্ঞান হওয়ার পর থেকেই তো শুধু উচ্ছিষ্টের মতো পিং পং বলের মতো বিভিন্ন জায়গায় বাড়ি খাচ্ছে,
সেটাই যে
আর সহ্য কুলায়নি,
এটা এটা কেমন কথা। আর তার চেয়ে বড় কথা গুরু, আমার একটা মানে আমার এরকম মেন্টালিটি যে আমার মা যা করেছে, আমার বাবা যা করেছে, এটা যাতে আমার জীবনে না আসে, মানে মানুষ যাতে আঙ্গুল তুলে দেখাতে না পারে যে এর মা তো এই ছিল এই জন্য এরকম, কিন্তু এর পিছু আমি আজ পর্যন্ত ছাড়তে পারিনি। শুধু মানে বাইরের মানুষ তো কম জানে, বা কেউ হয়তো জানে বা কেউ জানে না, নিজেদের মানুষ, নিজেদের দাদা দাদি ফুপি চাচা সবাই মানে আঙ্গুল তুলে খুব বাজে ল্যাঙ্গুয়েজে বলা হয় যে এ এই বা এর মা এই। মানে আমি এখন ওই কথাগুলো যেহেতু এটা মানে কি বলবো যে অন ইয়ারে এভাবে বলতে চাচ্ছি না, মানে খুবই বাজে কথা বলা হয়। আমি অন্তত চেয়েছিলাম যে আমার আত্মা জানুক যে আমি এরকম না, আর আমি কাকে দোষ দিব, আমার মাকে দোষ দিব? আমি মনে করি গুরু প্রতিটা মানুষেরই ভালো থাকার অধিকার আছে। এখন সে হয়তো তার লাইফে ভালো থাকতে এরকম একটা স্টেপ নিয়েছে, আমার আব্বু তো কম নাই নাই, যে আব্বু এত মানে ভালোত্ব জাহির করে সে তো কম স্টেপ নাই,
সিদ্ধান্ত নিল,
হ্যাঁ মানে সে যাযাবর ছিল বা একটা করেই ক্ষান্ত হয়েছে, মানে সেই আব্বুই আব্বু আমাকে মানে খারাপ ভাষায় কথা বলেছে, সেই বাবাও যে আমাকে ছেড়ে দিয়ে কথা বলেছে তা না। যা হোক, তারপর আমি বা আমার বাবাকেও দোষ দিই না, তারও ভালো থাকার অধিকার আছে। সে হয়তো ভালো থাকতে যে আজও ভালো আছে কিনা আমি জানি না, মানে আসলেই কষ্ট হয় মানুষ যখন ভালো লাগার ভালো থাকার পেছনে ঘোরে এবং মানে কষ্টের পর কষ্ট পায়, তার জন্য কষ্ট পাওয়া ছাড়া তো আর কিছু থাকে না, তার উপর রাগ করব কি আমি। যা হোক, তারপর আমাকে এরকম হোস্টেলে দিয়ে দেওয়ার পরে তো ঈদটাও করতে দেয় না, ওখানে দুই একটা ফ্রেন্ড যা হয় মানে ওখানেও কষ্ট লাগে যে আসলে কি করব, কোথায় যাব, আরবি কিচ্ছু বুঝি না আমি, মানে যদি নয়টা সাবজেক্ট থাকে তার মধ্যে আটটাই আরবি, আমি পড়বটা কি, মানে ঠিক মতো হয়তো ওই যে আলিফ বাটা পড়া শিখেছি বা এরকম সামথিং কিছু সুরা পারি যেগুলো মানে নিত্য প্রয়োজনীয়, এর চেয়ে বেশি কিছু তো না। মানে এখন হাফেজ হুজুর হয়ে যাব আমি, সবকিছু আমার লাইফ থেকে ডিলিট হয়ে যাবে, আমি জানি না কি চিন্তা করে এটা করেছিল। শুনেছি বাবা মা নাকি ভালো চায় সন্তান,
কোনো চিন্তা না, জাস্ট তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে,
এই জন্যই এটা বললাম,
সস্তা কোনো একটা বোর্ডিং হাউসে রাখা যায় কিনা সেই ব্যবস্থা করেছে।
হ্যাঁ সেটাই। যা হোক, তারপরে আর এর মধ্যে গুরু যেটা মানে বলার মানে স্পেসিফিকলি বলবো সেটা হচ্ছে আমার আব্বুর আর্থিক অবস্থা আস্তে আস্তে ইনক্রিজ হয়, মানে ফার্স্টে তো জব করতো, তারপরে আস্তে আস্তে ব্যবসা শুরু করে, বেশ ভালো একটা অবস্থানে সে চলে যায়, মানে ফ্ল্যাট কেনে, গাড়ি কেনে, তারপরে একদম ভালোভাবে আমার যে থার্ড মা তার এন্ট্রি হয় আমাদের লাইফে, মানে গাড়িও তার পছন্দ মতো, মানে সবকিছু, মানে কে কি খাবে কে কি পরবে সেটাও। তারপরে যেটা যা হোক, আমার একবার রিমোটিক ফিভার হয়, মানে খুব জ্বর আসতো, ওই যে ফ্লোরে শুতে হতো যে হোস্টেলে, তারপরে ফ্লোরে শুতে শুতে এরকম জ্বর হয়, তারপরে হোস্টেল থেকেই কল করা হয় যে বাসায় নিয়ে যেতে হবে। যা হোক, অনেক ট্রিটমেন্ট করার পরে মানে আমার টেস্টের পরে ধরা পড়ে যে রিমোটিক ফিভার, 21 দিন পর পর ইনজেক্ট করতে হবে। এখন ইনজেকশন তো আর ইয়েতে হোস্টেলে দেয়া যাবে না, 21 দিন পর পর নিয়ে আসতো, আব্বুই নিয়ে আসতো, ইনজেকশন দিয়ে আবার দিয়ে আসতো। একদিন আমি মনে মনে মানে বেশ কিছুদিন পরে মানে মাস ছয়েক পরে আমি ডিসাইড করি যে আমি আর যাব না, একা একাই, যে যাব না বলতে বাসায় যখন আমাকে নেবে তখন আর আমি ব্যাক করব না, মানে তেমন কিছু নিয়ে আমি তো যাইনি হোস্টেলে যে আমার মানে ব্যাগেজ সহ নিয়ে আসতে হবে বা এরকম কিছু। যা হোক, তারপরে আমি চলে আসি, আসার পরে আমি আর আব্বু বলতেছে যে কবে যাবি হোস্টেলে, আমি বললাম যে আমি আর যাব না, কেন, আমি বলে এমনি আর যাব না, মানে একটু মানে ভাবলাম যে যা করে করুক আমি এবার যাব না। আব্বু আর তখন আর জোর করলো না, আমি জানি না কেন জোর করলো না, ঠিক আছে। তারপরে একটা মোটামুটি বড় বাসা নেওয়া হলো, আমার দুই মাই একসাথে থাকবে, আমরা দুই বোন সহ একসাথে থাকবো, কিন্তু চাবিকাঠি কার হাতে, আমার যে থার্ড মা তার হাতে। তখন মানে কি বলবো যে অবস্থা আরো ভয়াবহ।
সে কোন ভাবনায় এই সিদ্ধান্ত নিয়েছিল
এটা শুধু গুরু আমার বাবাই জানে।
যা নিয়ে যাচ্ছিল তাকে ওইদিকে, তারপর
আসলে কি আমার যে সেকেন্ড মা গ্রামের মহিলা, তো মানে আমি জানি না সে মেনেও নিয়েছে, সে ছিল এবং সে এমন এমন কাজ করেছে তারপর মানে যেটা চিন্তাও করা যায় না, মানে মেনে নিয়ে তাদের পক্ষ হয়ে গেছে, বলতে গেলে আমার এগেনস্ট, আমার আর আমার বোনের এগেনস্ট হয়ে তাদের পক্ষ হয়ে গেছে, শুধুমাত্র হয়তোবা তার অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য।
সেটাই
একদিন মানে একদিনের কথা কি বলবো, যে যখন সে এরকম আসে আমরা স্কুলে যেতাম দুই বোন, আমার যে থার্ড মা তাকে কি আমি সম্বোধন করব আমি জানি না, রুটি বানিয়ে রাখতো রাতের বেলা, সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠবে, মানে অনিয়ারে কিভাবে বলবো যে আমার যে সেকেন্ড মা সে ঘুমাতো একদম কোনার একটা ঘরে, আমি আর আমার বোন ঘুমাতাম হচ্ছে ড্রয়িং রুম ডাইনিং রুম মিলিয়ে, আর দুইটা বেড ছিল, আর আমার আব্বু আর ওই আমার থার্ড মা ছিল ওই রুমে। সকালে দেরি যদি হয় ইয়ে বানিয়ে রুটি বানিয়ে রাখত। রুটি বানিয়ে রাখার পর আমরা স্কুল থেকে যখন আসতাম তখন না মানে রুটিটা যখন ভাজতো রুটির চারপাশটা শক্ত হয়ে যেত, মানে এতটাই শক্ত হয়ে যেত, ভেজে রাখতো সকালবেলায় ভেজে রাখতো, ওইটা আমরা বারোটার দিকে এসে খেতাম, এতটাই শক্ত হয়ে যেত যে খাওয়াটা ডিফিকাল্ট ছিল, মানে ডিফিকাল্ট কি সম্ভবই ছিল না, মানে প্লাস্টিকের মতো হয়ে যেত। আমরা করতাম কি মাছখানটুকু খেতাম আর সাইড দিয়ে ওগুলো মানে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিতাম। আমার ওই তৃতীয় মা আব্বুকে ওগুলো কুড়িয়ে কুড়িয়ে দেখাতো যে এই দেখো তোমার মেয়েরা কি করছে, মানে এইভাবে খাবার নষ্ট করে। আব্বু বলল ওদের খাওয়া বন্ধ, মানে ওদের মানে একবারে ভাত খাবে, মানে কোনো নাস্তা টাস্তা নাই। আমরা না খেয়ে স্কুলে যেতাম, এসে না খেয়ে থাকতাম, দুপুরে যখন ভাত হতো তখন খেতাম। আমাদের দুই বোনকে আমাদের
তোমরা দুই বোন উচ্ছিষ্টের মতো বাঁচতেছো এই কারণে যে তুমি হচ্ছে প্রথম মায়ের, দ্বিতীয়টা তার তো আর এখন অস্তিত্ব নাই, দ্বিতীয় বাচ্চাটা হচ্ছে দ্বিতীয় মায়ের যার কোনো অস্তিত্বই নাই, আর থার্ড মায়ের কি কোনো বাচ্চা কাচ্চা হয়নি,
না তার কোনো বাচ্চা,
যে কারণে সবকিছু চাবিকাঠি যেহেতু থার্ড মায়ের হাতে তাই প্রথম দুই মায়ের সন্তানের কোনো মূল্য ওখানে নাই এবং তোমার বাবা সেভাবেই অ্যাক্টিভিটিস করে। ওকে, তারপর
যেটা হয় তারপরে হচ্ছে আমাদের তো খাওয়া দাওয়া বন্ধ, আমাদের দুই বোনকে আমাদের আসলে কি তখন থেকেই আমাদের দুই বোনের তার কেউ ছিল না, আমাদের দুই বোনের কেউ না থাকার কারণে আমাদের আমরা দুইজনই কথা বলতাম, বা মানে আমার ছোট বোনটা খুব চাপা স্বভাবের, ও কিছু বলে না, সবসময় চুপ করে থাকতো, খালি আমার সাথেই কথা বলতো, মানে তাও কথা কি নর্মাল কথা, ও কখনো ওর কষ্টের কথাও বলে না, এখন পর্যন্ত না। তারপরে আমরা যে কথা বলবো আমাদের কথা বলতে দিবে না, ছোট্ট ছোট্ট দুইটা খাট নিয়ে আসছে, দুইজনকে আলাদা আলাদা করে দুই খাটে রাখা হবে, আমাকে একটা মানে কি বলবো যে বড় ড্রয়িং রুম ছিল, বড় ড্রয়িং রুমটাকে থাই অ্যালুমিনিয়াম দিয়ে একটা চিপা বানানো হয়েছে, ওইটার মধ্যে আমাকে রাখবে আর আমার বোনকে রাখবে ডাইনিং রুমে, আমরা যাতে রাতে কথা না বলি। সে আবার করতো কি ওই মহিলা, মানে আমি ওই মহিলা বলতে বাধ্য হচ্ছি, রাত্রিবেলা উঠতো ইন্সপেকশনে বের হতো সে, যে কে কোথায় আছে কে কিভাবে ঘুমাচ্ছে। আমাদের সে করতো কি বলতো যে মানে এই যে এইরকম জামা পড়লে সুন্দর লাগবে না, এই সেই মানে টিভিতে বিভিন্ন মডেলদের এইরকম জামা বানায় দিব ইতি। তারপর যখন আমরা মার্কেটে যেয়ে এরকম বলতাম যে আম্মু এরকম আপনি তো বলছিলেন এরকম জামা, আব্বুকে এসে বলতো দেখছো তোমার মেয়েরা কত খারাপ হয়েছে, নায়িকাদের মতো জামা পড়তে যায়। মানে সে যে কিভাবে মানে এখন আমি বুঝতে পারি যে হিন্দি সিরিয়ালের যে ব্যায়াম তাদেরকেও মানে হার মানাবে, মানে এইরকম
সবকিছু
অদ্ভুত ছিল, একটুও বুঝতে পারিনি, একটুও বুঝতে পারিনি, আমার মানে যা চাবো মুখের সামনে সেটা হাজির, আপনি বুঝতেও পারবেন না যে এটার পিছনে তার ইয়েটা কি, মানে ভালো ভালোটা বলতে অস্বীকার করবো না। ইয়েতে পয়লা বৈশাখে বলেছি যে আম্মু ইলিশ মাছ ছাড়া পয়লা বৈশাখ হয় কিভাবে, সে একদম ইলিশ মাছ নিয়ে আসছে, মানে তারপরের দিনই এমন একটা পরিস্থিতি করেছে মানে যেটার জন্য আব্বুর চোখে শুধু খারাপ মানে বানানোর চেষ্টা তার, আর আর কোনো চেষ্টা নাই যে আব্বু যাতে আমাকে আর আমার বোনকে দেখতে না পারে। তারপরে যেটা হয় যে আমার বোনকে আর আমাকে তো কথা বলতে দেয় না, আমরা তারপরে যতটুকু পারি কথা বলি, এর মধ্যে যে সেটা মানে হয়তোবা তার বাচ্চা হওয়ার জন্য বা আমি জানি না, তখন তো এত কিছু বুঝি না, ডাক্তারের কাছে যেত অনেক, প্রচুর ডাক্তারের কাছে যেত। আমরা ছোট বোন, আমার ছোট বোন আর আমি বাসায় থাকতাম, তো আমাদের বাইরে থেকে তালা মেরে যেত। আমরা করতাম কি যে একটু টিভি দেখতাম, পড়তে কতক্ষণ ভাল লাগে টিভি দেখতাম, ওই মহিলা এসেই টিভির গায়ে হাত দিত, টিভিটা গরম কিনা, মানে এতক্ষণ কি টিভি দেখা হয়েছে কিনা। তারপরে মায়ের মানে সে মারতো না আব্বুকে দিয়ে, এই যে টিভি দেখছে
এতক্ষণ। দ্বিতীয় মা
স্পিচলেস পুরা,
ও চুপ, ও কোনো কাজের মেয়ের মতো ভূমিকা ওর,
মানে কাজের মেয়েও না, কাজও সে করতো, তৃতীয় যে উনি কাজও করত, আর কাজ সবসময় থাকতো আব্বু যখন বাসায় আসবে তখন প্রচুর কাজ বাসায়, তখন মানে রান্না করতেছে এই করতেছে।
দ্বিতীয়টার ভূমিকা কি তখন?
দ্বিতীয়টার ভূমিকা হচ্ছে কোনার ঘরে পড়ে থাকা,
জাস্ট পড়ে থাকা।
হ্যাঁ, কোনার ঘরে পড়ে থাকা। আর মানে আসলে সে এতটাই মানে ইনভিজিবল ছিল আমার, সে আসলে কি করতো আমার এখন মনেও নাই, সে যে কি করতো মনেও নাই। সেও আসলে আমাদের মতোই অসহায় ছিল। মানে একদিন এমন মনে আছে যে আমরা ডাইনিং রুমে খাচ্ছি, আব্বু আর ওই মহিলা ছাদে গেছে। ছাদে যাওয়ার পরে ছাদটা মানে এল শেপের ছিল, আমরা যে ডাইনিং রুমে খাচ্ছি কিভাবে যেন আমাদেরকে দেখছে। এখন আমরা আস্তে আস্তে কি যেন কথা বলতেছিলাম, মানে ভয়েস যে লাউড করব সেই সাহসটাও তো আমাদের নেই। সম্ভবত আমার ওই থার্ড মা আব্বুকে বলছে যে দেখো ওরা কি যুক্তি করতেছে বা কিছু। আব্বু জাস্ট আসলো, এসে ডাইনিং টেবিলের মানে যেই কাভারটা থাকে কাপড়টা একটা কান দিয়ে সব ফেলে দিল যে কি যুক্তি করিস তোরা। মানে আসলে যুক্তি টুক্তি কিছু না, এখন আমার আসলে মনেও নাই যে কিসের জন্য এরকম করেছে, যে আমি কিছুই না, এমনি হয়তো আস্তে আস্তে কোনো কথা বলছিলাম বা কিছু। মানে খেতে দিল না, সব ভেঙে ফেললো, সব নষ্ট করে ফেললো। এরপর আমাদের বাসায় আমরাই পরগাছার মতো ছিলাম, আমি আমার বোন, আমার ফুপু। একদিন আমার একটাই ফুপি বেড়াতে আসে, তার ছেলে, দুইটা ছেলে, তার ছেলেদের খুব ভ্যালু আব্বুর কাছে। মানে তাদের নিয়ে মানে নাম করা কিছু শপিং মলে যায়, মানে বাজার করে, যা চায় তাই কিনে দেয়। আমার ছোট বোনের সাথে আমার ফুপুর ছেলের এক, মানে আমার ছোট বোনও তো ছোট আর ফুপির ছেলে মানে প্রায় সমবয়সী বা এক দুই বছরের ছোট বড় হবে, হয়তো মারামারি লাগে, একটু আচর লাগে, আমার ছোট বোনের হাতের আচর লাগে, এইটা নিয়ে বাসায় তুমুল কাণ্ড। মানে এরকম আব্বু আমাদের করলো কি, যে যেই রুমে আমার মা থাকতো, মানে আমার ওই যে সেকেন্ড মাদার, সেই রুমে আমাদের লক মানে আটকায় রাখে, মানে আটকায় রাখে প্রায় দেড় থেকে দুই দিন আমাদের কোনো খাবার দেয় না। এত বেশি খিদা, মানে ক্ষুধা কি জিনিস, মানে একটা রাস্তার ভিক্ষুকের মতো টের পাইছি।
তোমাকে আটকে রাখে কেন?
ওই যে
ছোটটা করলো কেন? তাই
ছোটটা করলো কেন, তুই ছিলি সাথে, মানে তুই ইন্ধন যোগাইছিস, বা মানে তুইও এর জন্য দায়ী। এছাড়া তো আর কি, আর আসলে মানে কষ্টটা মনে আছে, ইনসিডেন্টটা অত ভালো মনে নেই। যাই হোক, তারপরে আমাদের আটকে রাখে। আমাদের মানে আজকাল ঢাকা শহরে তো খুব লাগোয়া বিল্ডিং, একটা বারান্দার সাথে আরেকটা বারান্দা দেখা যায়, পাশের বাসার বারান্দা দিয়ে এমন, পাশের বাসায় একটা আপু ছিল, বলতো যে ভাত দিব, ভাত যে নিব মানে ভয় পেতাম যদি দেখে ফেলে, ওই মাঠটা কোথায় রাখবো ভাত। তারপরে দুই দিন পরে মনে আছে ভাত দেয়, মানে দুই গালে শেষ হয়ে যাবে।
দুই দিন পরে
দুইজনকেই ভাত দেয়, দুই গালে শেষ হয়ে যাবে, আর শুধু একটু ডাল। আমার চোখের সামনে প্লেটটা এখনো ভাসে।
কি জীবন কাটিয়েছে পুত্র, কি জীবন কাটিয়েছে।
তারপরে ওই ভাতটা খাই, এখন আমার ওই যে পাশের বাসার আপু শিখাই দেয় যে মাছ চাও, কিছুই করিনি, কি করেছি সেটাই বুঝলাম। তারপরও মাছ চাইলাম, জানালা ধরে মাছ চাচ্ছি,
কি বলছো
আব্বু আর করবো না।
এই মানুষগুলো সন্তান জন্ম দেয় কেন? এই মানুষগুলোর কি এমন ঠেকা পড়েছে? আরে মাস্তি করবি, কত রকমের প্রোটেকশনের ব্যবস্থা আছে, মাস্তি করতে গিয়ে সন্তানের জন্ম দিয়ে কুকুর বিড়ালের মতো ছেড়ে দিস।
আব্বু বলে আমার কাছে না তোর মার কাছে মাপ চা, কি করলাম ছোট 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 মানুষটা খেলতে খেলতে একজনের হয়তো একজনের খামচি দিয়েছে, আমার কাছে না তোর মার কাছে বাচ্চা, কারণটা কি? চাইলাম আম্মু মাফ করে দেন, পা ধরে মাফ চাই। এরকম করেই যাচ্ছে দিন যাচ্ছে, তারপরে ওখান থেকে আমরা শিফট হয়ে আরেকটা অভিজাত মানে মোটামুটি একটু অভিজাত এলাকায় আসি। আসার পরে ওখানেও একই, ওখানে আবার কি বলবো যে আমার যে দ্বিতীয় মা তাকে আনা হয় না, শুধু আমরা দুই বোন আর আমার ওই থার্ড মা, মানে একজনকে বাদ দিয়ে দিল। আসলে তাকে বাদ কেন দেয়া হয়েছে আমার আসলে মনে পড়ছে না, মানে তাকে সে তখন কোথায় ছিল আমার ঠিক খেয়াল নেই।
সেই কোনা ঘরেই থাকতো, রাইট? থাকতে থাকতে এবার পরবর্তী বাড়ি যখন চেঞ্জ হলো তাকে আর নিয়ে আসা হলো না।
হ্যাঁ, তাকে আর নিয়ে আসা হলো না। তার মাঝখানে আমি আরেকবার,
তার জন্য কি কষ্ট হইতো তোমার?
আসলে তখন নিজের কষ্টটা তো বেশি ছিল, তার জন্য কষ্ট হওয়া মানে হওয়ার মতো ফিল করতাম না, মানে যে
সেই মানুষই না যে তোমাকে অসম্ভব টর্চার করেছে, প্রচন্ড গায়ে হাত তুলেছে,
সেই মানুষই, মানে
তার হাউসে পানি ঠিকভাবে না তোলার জন্য 13 কলসি করে পানি লাগতো,
13 কলসি করে পানি,
সেই 4.5 বছরের একটা বাচ্চাকে দিয়ে, মানে হেন কোনো টর্চার নাই সে করেনি
না, সেটাই, মানে
স্রষ্টা বলো প্রকৃতি বলো ঠিকই সাজিয়ে রেখেছে তার মতো করে সবকিছু, এবং সেই লোকের হাত ধরেই হেন কোনো উপায় না যে উপায় তাকে উচ্ছিষ্টের মতো ব্যবহার করেনি।
হ্যাঁ, মানে এর মধ্যে তার
একটা একটা স্ত্রীর জন্য বা একটা বউয়ের জন্য সবচেয়ে কষ্টের তো সে তার স্বামীকে যদি কারোর সাথে শেয়ার করে, যেটা চোখের সামনে ওই মহিলা দিনের পর দিন ঘুরতে দেখেছে, যার কাছে ঘুরেও তাকায়নি।
মানে এর এর মধ্যে আরো আরো কিছু ইয়ে আছে যে নিজের অস্তিত্বটাকে সে টিকিয়ে রাখার জন্য, মানে নিজের মেয়েকে পর্যন্ত, মানে কি বলবো যে আমাদের প্রচলিত ভাষা যে সতীন, সতীনকে দিয়ে মার খাওয়ায়, মানে আমার ছোট বোনের বিভিন্ন রকমের,
তোমার ছোট বোন তো নিজের পেটের সন্তান, তুমি নাহি প্রথম প্রথম পক্ষের সন্তান, তাকে মার খাওয়ায় তো মানে সতীনের কাছে
নিজের ভালোর জন্য বিভিন্ন, যে ও না এই এইটা করছে ওর সাথে, মানে আমার আসলে ইনসিডেন্ট গুলো
তার মানে সেই যেহেতু সমস্ত বাড়ির কন্ট্রোল হচ্ছে তোমার তৃতীয় পক্ষের ওই মহিলার হাতে, দ্যাটস ওয়াই সে তার কাছে ভালো হওয়ার জন্য নিজের পেটের সন্তানকেও মার খাওয়াতো।
যাই হোক, তারপরে কেন যেন সে আর ছিল না,
এইভাবে বেঁচে থাকার কি এক প্রয়োজন আমি তো তাই বুঝি না, এ তো কুকুর বিড়াল আছে, এত অধম এদের অবস্থা।
যাই হোক, তারপরে
মানে এদের কাছে সার্ভাইভ করা, বেঁচে থাকা, দুবেলা দুমুঠো ভাত মুখের মধ্যে যাওয়াটাই ইম্পর্টেন্ট, রাইট? এজন্য যে কোনো কিছুই
আসলে মানে তখন আসলে হয়তো বা তারও কি করার ছিল, মানে কারণ যেহেতু গ্রামের মহিলা,
সে ভাবতেছে আমার পেটে তো ভাত জুটবে না,
মানে কোথায় যাব, কে রাখবে, স্বামী ছাড়া বা একটা মেয়ে আছে কোথায় যাব, জানি না আসলে তার ফিলিংটা কি ছিল আমি আসলে জানি না। তারপরে যে মানে
এবার সেই মেয়েকে বাদ দিয়ে শুধু তোমরা দুই বোন,
হ্যাঁ ওই, হ্যাঁ ওই
মহিলাকে
বাদ দিয়ে
তোমরা দুই বোন,
দুই বোন
আর তৃতীয় পক্ষের সেই বউ, তাকে নিয়ে তোমার বাবা উঠলো অভিজাত এলাকায়, তার কিন্তু ডেভেলপ হচ্ছে বাড়ি গাড়ি, এবার অভিজাত এলাকা। ওকে, তারপর
তারপরে সে ইয়ে করলো, আমরা আসলাম, আসার পরে মানে এইবার পরিবেশটা আরেক রকম, যে মানে তাকে সবসময় কনভিন্স করে রাখতে হয়, মানে রাত্রেবেলা হয়তো মানে সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয় যে কোন কথাটাই না মাইন্ড করে, মানে আব্বু ডাজন্ট ম্যাটার, মানে তাকে সবসময় তেল দিয়ে রাখতে হবে, মানে রাত্রেবেলা খুব হাসি খুশি ঘুমালাম, সকালবেলা উঠে দেখি মুড অফ, এখন জানি না আব্বুর সাথে ঝগড়া বা কোনো আমরা কিছু দোষ করলাম কিনা এই কারণে মুড অফ কিনা এটা মানে বুঝতাম না,
সবসময় বোঝাও যাচ্ছে না,
মানে আম্মু কি হইছে, আম্মু কি হইছে, মানে এরকম করতে করতে মানে আধা ঘন্টা এক ঘন্টাতেও সে মানে কখনো বলতো কখনো বলতো না, আর তার মুডটা ভালো না হইলে তার মুখ থেকে কথা বের করতে না পারলে তো দিন শেষ। তখন আমরা একটা আমরাও একটা ভালো স্কুলে পড়ি, আমরা সবসময় দিন গুনতাম যে কখন স্কুলে যাব। আজকালকার বাচ্চারা মানে ভাবে যে স্কুল কিভাবে কামাই দেওয়া যায়, আমরা ভাবতাম, আমরা দুই বোন ভাবতাম যে আমরা কখন স্কুলে যাব। যখন ছুটির ঘন্টা পড়তো আমাদের মানে আত্মা কাঁপতো যে আবার বাসে যেতে হবে, এখন আবার ওই মানে ওই বাসাটায় ঢুকতে হবে, যে বাসায় ঢুকলে এখন মানে কখন কার কি অবস্থা হয় বোঝা যাবে না। যা হোক, মানে তখন দুইটা ফ্রিজ ছিল, একটায় মোটামুটি তরকারি শাকসবজি থাকতো, যেটা ভালো খাবার থাকতো সেই ফ্রিজটা সবসময় তালা বন্ধ থাকতো। বাসায় কিন্তু আর কেউ নেই, আমরা দুই বোন, বাবা আর উনি, আর দুইটা দুইটা কাজের মেয়ে বা দুইটা একটা সবসময় দুইটা বা একটা কাজের মানুষ থাকতো। মানে তাহলে চোরটাকে মানে চুরি করে খাবেটাকে ফিল করতাম, দেখতাম। তখন একটু বড় কিন্তু, ক্লাস ক্লাস নাইনে পড়ি, যে তখন ওইটা বুঝতাম যে চুরি করে তাহলে তার মানে আমরা চোর, কিন্তু বলবে কে বা কাকে বলবো। কথায় কথায় দেখা যায় তো যে 19-20 হইলেই মানে উনি না ওই মহিলা না আব্বু মানে অকথ্য ভাষায় কথা গালাগালি। আমার ছোট বোন ঘুমাতো, সেই ঘুমের পজিশন কি ওইটাকে নোংরা ভাবে এক্সপ্লেন করতো আব্বুর সাথে। একটা ছোট মানুষ ঘুমাচ্ছে, সেই ঘুমের পজিশন ঘুমেরও পজিশন আছে, মানে ওইটাও নাকি তার কাছে নোংরা লাগতো যে এইভাবে করে ঘুমাইতেছে তোমার মেয়ে জানো। তারপরে ওই যে যেটা বললাম যে জামা বানানোর কথা, তোমার মেয়ে এইভাবে নেটের কাপড় দিয়ে জামা বানাইতে চাইছে জানো, দেখছো কি চিন্তা করে, মানে অদ্ভুত অদ্ভুত সব মানে কথাবার্তা যেটা কখনো চিন্তাও করি না। যাই হোক, তার মধ্যে ওই যে ওই ছেলের সাথে যে কোনোভাবে আবার যোগাযোগ করি, ওই যে জিতটা ছিল যে যে না আমি ওই ছেলের সাথে আবার সম্পর্ক করব। যাই হোক, সম্পর্ক বলতে কি যে 6-7 মাসের মধ্যে মতো সম্পর্ক, মানে জাস্ট ফোনেই কথা, দেখাও হতো না, কারণ সে তো আগের এলাকায় থাকতো, আমি আবার এলাকা চেঞ্জ করি। তার মধ্যে তো টর্চার চলতেছে, তার মধ্যে আমার দাদা দাদি আবার আসে, আবার ওই যে দাদা দাদির যেই স্ট্র্যাটেজি ওটাই ওটাই তারা ফলো করে, যে আবার তাদের হাতে
দাদি না দাদারও একই স্ট্র্যাটেজি।
হ্যাঁ হ্যাঁ, আমার দাদা
সবাই একই রকম কেন,
আমার দাদা শুধু
অবাক হচ্ছে, মানে সবাই শুধু সার্ভাইভ করতে চাচ্ছে যে কোনো মূল্যে, রাইট?
আমার
ভালো মন্দ কোনো ব্যাপার নাই, নীতি ন্যায় অন্যায় ব্যাপার নাই, যে কোনো মূল্যে দু মুঠো ভাত খাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারবো, সেটা তো প্রস কোয়ার্টার ভালো, তাই না? প্রস কোয়ার্টারে দে জাস্ট sacrifice their bodies, right? ওদের আত্মাকে রুহকে কেউ কিন্তু টাচ করতে পারে না, জানিস? ওখানেও এরকম আছে কিন্তু, হঠাৎ হাত থেকে কিছু পড়ে গেল, ও মনে হয় আমার নাগর রতন মনে হয় আজ আসবে, তার মানে মনটা কিন্তু রতন রে দিয়ে রাখছে, ওই পর্যন্ত ছোঁয়ার জায়গা ক্ষমতা কিন্তু কারো নাই, ওদের তাও স্পেশালিটি আছে। আর এখানে তো কোন স্পেশালিটি দেখতেছি না, শুধুই দুবেলা দুমুঠো ভাতের জন্য যে কেউ যে কেউ যে কোনো কিছু করতে প্রস্তুত আছে,
যে কাউকে স্যাক্রিফাইস
দিতে। এক্স্যাক্টলি, যেমন ওর ক্ষেত্রে দাদা দাদির প্রসঙ্গ বলতে, দাদাও এরকম না, দাদিও তো বলছিলেন,
আমার দাদা শুধু মাথা ঝুলাবে।
ও আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে একেবারে
আমার দাদি আর দাদা সারা রাত কথা বলবে, সারা রাত, মানে তাদের মতো প্রেম আমি আমার লাইফে মানে কখনো কোনো স্টোরিও শুনি নাই, মানে ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, নাতি নাতনির চিন্তা নাই, সব জাহান্নামে যাক, তারা দুইজন একসাথে আছে। আমাদের মানে ফ্যামিলিতে বলা হয়তো যে একজন যদি মারা যায় আরেকজন বাঁচবে না বেশি দিন, মানে এরকম। শুধু আমার দাদি খালি বলতে থাকবে, দাদা খালি মাথা ঝুলাবে, আর দাদা হয়তো দুই একটা কিছু বলবে, দুইজনেরটা মিলে এক্সিকিউট করবে পরের দিন।
উদ্দেশ্য হচ্ছে কিভাবে তারা দুই বেলা দুই মুঠো
খাবে, তা না, দু মুঠো তো খাওয়াচ্ছে। আমি মনে করি যে আমার দাদা দাদির যেরকম স্বভাব, তার চেয়ে অনেক রেসপেক্ট, অনেক বেশি রেসপেক্টই তারা পেয়েছে তাদের লাইফে, অনেক বেশি রেসপেক্ট।
খাওয়া দাওয়া তো না, কন্ট্রোলটাও থাকতে হবে,
কন্ট্রোলটাও থাকতে হবে। হ্যাঁ, যে আমার আব্বুর আবার একটা স্বভাব কি, যে বাসায় এসে মানে আমার আম্মু আমার সরি আমার দাদিকে জননী বলে আর কি, আদর করে হয়তো বলে যে জননী জননী, মানে প্যাকেটটা এনে ধরে কিছু এনেছে ফল বা সামথিং, মানে তার রুমে ঢুকতে হবে, আমার দাদির রুমে ঢুকতে হবে, যদি একদিন টেবিলে রাখা হয় বা অন্য কিছু, তাহলে সেদিন আর আমার দাদির মুখের দিকে তাকানো যায় না।
সেই জিনিসগুলো আবার তোমার বাবা খুব ভালোই মেইনটেইন করে,
মানে যখন আবার দাদা দাদি যখন আবার আসে তখন আবার মানে মজার ব্যাপার হয় যে দাদির সাথে আর ওই মহিলার সাথে আবার কনফ্লিক্ট হয়ে যায়।
খুব স্বাভাবিক যে দুজনেই কন্ট্রোল পেতে চায় বাসায়,
মানে কনফ্লিক্ট হয়ে যায়, তখন আবার আমাদের মধ্যে আমাদের কাছ থেকে মানে মাইন্ড বলেন বা মানে চোখটা একটু সরে যায়, মাইন্ডটা
তখন তোমরা একটু ভালো থাকো,
ডাইভার্ট হয়ে যায়। হ্যাঁ ভালো থাকি কি মজা পাই, তোরা ঝগড়া কর, আমি আর আমার বোন তা মানে চুপচাপ দেখি আর হাসি।
তো তোমার ওই দ্বিতীয় মায়ের কি অবস্থা, এর কোনো খোঁজ খবরই নাই?
না, এ আমার মা যে তখন কোথায় ছিল, মানে তার ভাইয়ের বাসায় না তার বাবার বাড়িতে মানে দেশের বাড়িতে, আমি ঠিক এখন মনে করতে পারছি না, মানে এরকম হয়তো তার ভাইয়ের কাছে বা বাবার বাড়িতে। যা হোক, তারপরে আমার এরকম দাদা দাদি আসে, তারপরে ওই যে আরেকটা এরকম অবস্থা, আমার দাদি কখনো বলে যে এরকম করছে, তারপরে আমার ওই মা দেখ এরকম এরকম হয়েছে, কোনদিন পিঠা তৈরি করেছে, যে পিঠাটা কেন বলা হয়নি যে আমার দাদিকে খেতে, পিঠা তৈরি করে রান্নাঘরে রেখেছে, আমার দাদিকে হয়তো খেতে বলা হয়নি। আমার দাদি সেই দিন আর মানে একদম চোখ মুখ অন্ধকার, আমার দাদাকে বলল যাও তুমি আলাদা চাল নিয়ে আসো, আমি পিঠা বানাবো, মানে এক ঘরেই তখন দুই হাড়ির মতো অবস্থা। তারপর আমার দাদা মানে দেখা যায় যে কোনো কারণে রাগ, আমার দাদা একটা মাছ কিনে নিয়ে আসে, এখন আমরা থাকি পশ এরিয়াতে অ্যাপার্টমেন্টে, এখন একটা মাছ যদি আমার দাদা নিয়ে ঢোকে আমার আব্বুর তো মান সম্মান থাকে না, মানে এটা আমার আব্বুর মানে ইয়ে ছিল, কথা ছিল যে এরকম যদি আব্বা করে তাহলে তো মান সম্মান থাকে না, দেখা যায় দুইটা ডিম নিয়ে ঢুকতেছে মানে শুধু তাদের জন্য, মানে তাহলে কি বোঝা যায় যে বাবাকে খাওয়াচ্ছে না বা কিছু, মানে এইভাবে
ইন্টেনশনালি কাজগুলো করতে হয়।
হ্যাঁ হ্যাঁ
তাদেরকে একটু ডাউন দেখানো
হতে পারে, হ্যাঁ হতে পারে, মানে দেখা যায় যে আধা কেজি মাংস নিয়ে আসছে বাসায় রান্না করবে কিন্তু ফ্রিজ ভর্তি সবকিছু, তাদেরটা খাবে না বা তাদেরটা ইয়ে করবে না। আমার আব্বু আবার তখন দাদিকে কনভিন্স করার জন্য জুয়েলারিতে নিয়ে যায়, গয়নাগাটি কিনে দেয়, মা তোমার কয়টা শাড়ি লাগবে, তারা আমাদের বাসায় থাকতো, তারপর আব্বু যে মাসে মাসে যে টাকাটা তাদেরকে দিত তাদের খরচের জন্য সেই টাকাটাও তারা নিত, মানে ওখানে খাচ্ছে থাকতেছে তারপরও মাসে মাসে যে টাকা সেটাও তার লাগবে, মানে আমার দাদা দাদির। যাই হোক, এইভাবে করে ঝামেলা হতে থাকে বেশি দিন, আসলে দাদা দাদি ওই মহিলার কাছেও সাস্টেন করতে পারে না, মানে ওই মহিলা এত এত মানে কি বলবো চালাক মহিলা যে তার কাছে সাস্টেন করার তো প্রশ্নই আসে না, সে কিন্তু ওইভাবে ঝগড়া করতো না বা ওইভাবে হয়তো বা আব্বুকে কিছু বলে বা আব্বুকে আবার সেই ডাইভার্ট করে আবার ওই দাদা দাদিকেও ওই বাসা থেকে বের করে দেয়া হয়। বের করে দেয়া হয় বলতে ওখান থেকে তারা চলে যায় বা চলে যেতে হয়তো বাধ্য হয়। তারপরে আবার ওই রকম অবস্থা, আমি ওই দিকে ওই ছেলের সাথে মাঝে মধ্যে যোগাযোগ করি, যোগাযোগ করে আমি বলি যে আপনি আমাকে বিয়ে করবেন, মানে আপনি আমাকে বিয়ে করবেন কিনা, এখন বলতেছে যে আমি তো কিছু করি না বিয়ে করব। আমি বললাম যে অসুবিধা নেই আপনি আমাকে বিয়ে করেন, আমি আমার বাবার বাড়িতেই থাকি।
আসলে প্রেম বিয়ে নাকি তুমি মুক্তি রাস্তা খুঁজতেছিলে?
এখন এই স্টেজে এসে আমি তাই ভাবছি যে এটাকে কি আসলেই প্রেম বলা যায়?
আসলে কি প্রেম ভালোবাসা, যে ভেতরে যে তাগিদ অনুভব হয়,
তাগিদ অনুভব হতো এই বাসা থেকে বের হতে হবে, আমার এই সম্পর্কগুলো থেকে বের হতে হবে,
বাঁচার চেষ্টা
আমার, মানে একটু স্বাধীনতা লাগবে আমার, মানে একটু স্বাধীনভাবে আমি শ্বাস নিতে চাই, মানে একটু স্বাধীনভাবে আমি একটু ভাত খেতে চাই, মানে হ্যাঁ ভালো খাচ্ছি কিন্তু আমার ভালো খাওয়া দরকার না, আমি যে মানে দুই গাল ভাত খাবো ওইটা যাতে কেউ ভাতের দিকে তাকায় না থাকে যে কতটুকু খাচ্ছি বা কি কোন অ্যাঙ্গেলে খাচ্ছি, যেটা যেই অ্যাঙ্গেলে খেলে আমার অপরাধ হবে। আমার যে সেকেন্ড মার সাথে মানে যখন থাকতাম, মানে এত কিছু তো আসলে মনে থাকে না, তার কাছে প্রতিটা পদে পদে আমার দোষ থাকতো, ভাত খাচ্ছি একটা আঙ্গুল উঁচু হয়ে গেছে আঙ্গুলের মধ্যে মার,
আঙ্গুলের মধ্যে,
হ্যাঁ ভাত খেতে দেরি হয়েছে ভাতের প্লেটটা নিয়ে বাথরুমে ফেলে দেয়া, ভাত খেতে দেরি হচ্ছে কেন, ভাত খাচ্ছি ছোট মানুষ 4-5 বছরের বাচ্চা পাশ দিয়ে পড়ছে কুত্তার মতো ভাত খাস, মানে মারতে মারতে ভাতের প্লেট নিয়ে মানে সরাই রাখবে মারতে মারতে উঠায় দেয়া, মানে বললাম না যে এত কিছু আসলে হয়তো ওইভাবে মনেও থাকে।
ভাগ্যদেবীও কিন্তু তার সাথে সেই একই ঘটনার পুনরাবৃত্তি করেছে, যে কারণে কিন্তু হঠাৎ করে তোমাদের পরিবার সংসার না, হঠাৎ করেই সে হারিয়ে গেছে, রাইট? পুরো পুরো পিকচার থেকে, পুরো ফ্রেম থেকে।
যা হোক, তারপরেও তারপরেও তার এন্ট্রি হয়,
আবার আসে সে।
হ্যাঁ, এরপরে আবার আসে। যা হোক, এটা ওইটা পরে আসতেছে। যা এটা যেটা যে এরপর আমি ওই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে বলি যে বিয়ে করবেন কিনা একদিন, সম্ভবত মানে যদি এটাকে প্রেম বলা হয় যে একদিন তার সাথে আমি কোথায় ঘুরতে, লালবাগ কেল্লায় সম্ভবত গিয়েছিলাম, মানে আমি কিছু চিনিও না, হয়তো স্কুল ফাঁকি দিয়ে মানে স্কুলের বাইরে দাঁড়িয়েছিলাম, তারপর সে আসে, আসার পরে আমি লালবাগ কেল্লায় মানে যাই, তারপর আবার স্কুল টাইমে আবার ওখানে এসে দাঁড়ায় থাকি। মানে তা ওই যে বিয়ে করবে কিনা, এখন তো আমি বলতে পারি না যে আমি জিদ করে বিয়ে করব বা আমি এখান থেকে সরে যাওয়ার জন্য বিয়ে করব। আমি অবশ্য তার কাছে সবকিছু খুলে বলি, আমি সবসময় মানে অনেস্ট থাকার চেষ্টা করেছি যে আমার এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে।
কিন্তু তুমি নিজে খুব ভালো করে জানো যে তুমি সামহাও একটা পরিত্রাণ পাবার, পালিয়ে যাওয়ার,
তখন আসলে এরকম এরকম ইয়ে ছিল না, মানে কি বলবো এটাকে, যে মেন্টালি ওইভাবে আমি যে কোন ট্রিক করতেছি বা তার সাথে চিট করতেছি ওই রকম না। হ্যাঁ, আমি তার সাথে সংসার করব, তার কাছে থাকব, ভালো থাকব, মানে সংসার বলতে যে সে হাজবেন্ডের রোল প্লে করবে, আমি ওয়াইফের রোল প্লে করব, আমরা সংসার করব, নর্মাল যেভাবে লাইফ চায় সেভাবে লাইফ লিড করব। মানে হ্যাঁ, আমি পরিচর্যা চাচ্ছি,
এর আগে কখনো হয়নি আমার মনে হয় না যে কখনো এরকম ফরম্যাটে কোন প্রোগ্রাম আমি করেছি কিনা, বাট আমি আজকে এই অনুষ্ঠানটা আমি দ্বিতীয় পর্বে নিয়ে যেতে চাচ্ছি। আমি চাই যে নেক্সট উইকে তুমি আবার আসো এবং তোমার জীবনের বাকি কথাগুলো সেদিন আবার শুনব। আজকে শুধুই তোমার জীবনের পূর্বতন ঘটনাগুলো আমি শুনলাম, শুধুই তোমার জীবনের পূর্বতন যেসব ঘটনার কথা তুমি বললে সে বিষয়গুলো জানলাম। তোমার এই যে পরবর্তী সেকেন্ড ইনিংস বলতে যা বুঝায় জীবনের, যেখান থেকে তোমার স্বাধীনতার আস্বাদন পাওয়া, যেখানে সত্যিকার পুতুলের ভেসে যাওয়া, পাখা মেলতে চেষ্টা করা, সেই জীবনটাই বা কেমন ছিল, সেটি কি আসলেই কষ্টের নাকি সুখের, সেই ব্যাপারগুলো আমরা আগামী অনুষ্ঠানে জানবার চেষ্টা করব। আমরা দিস ইজ দ্য ফার্স্ট টাইম সো ফার, ফার্স্ট টাইম এভার ইন 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 দিস ভালোবাসার বাংলাদেশ, এ ধরনের একটা ব্যাপার ঘটতে যাচ্ছে যেখানে আমরা দ্বিতীয় পর্বে কোনো গেস্টকে নিয়ে যাচ্ছি। এবং কখনো আমি যতদিন এই রিনাতে প্রোগ্রাম করছি গত 7-8 বছর, কখনো এই ধরনের কোন ফরম্যাটে কোন প্রোগ্রাম আমরা করিনি। সো আমি চাইব তোমার জীবনের কথাগুলো পরবর্তী ধাপে শুনতে, পরবর্তী অনুষ্ঠানে, পরবর্তী আগামী সপ্তাহে এই এই দ্বিতীয় পর্বের এই ঘটনাগুলো শুনব। বাট একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে আজকের মতো বড় অবাক হচ্ছি তোমাকে দেখে, এখনো বলছি আমার কিন্তু টেস্ট বদলায়নি, আমি ভাই এক কথা মানুষ, ভদ্রলোক আসলেই মিষ্টি। না বলেছি কি কথাটা,
আসলেই মিষ্টি, অবশ্যই বলেছেন,
মেয়েটি আসলেই মিষ্টি। আমি তুমি বলতেছিলে কথাগুলো আর আমি ভাববার চেষ্টা করছিলাম, এত সুন্দর মুখে কষ্টের ওই রেখাগুলো কেমন দেখায়, বিশ্বাস করো আমি ইমাজিন করার চেষ্টা করছিলাম। আমি তো কথা ভালো বলতে পারা বিষয় না, আমি আসলে কল্পনা করতে পারি খুব ভালো। তুমি যখন ঢাকার ওই পুরাতন বাড়িগুলোর কথা বলছিলে, সেগুলো আমি স্পষ্ট তোমার চোখের সামনে দেখতে পাচ্ছি, দালান দেওয়া বাড়ি, বুঝছো, সিমেন্টের উপরে টিন শেড দেয়া, এবং সাধারণত প্রত্যেকটা রুমে এক একটা পরিবার থাকে এই টাইপের, আর কমন বাথরুম,
কমন বাথরুম ছিল না, সবার রুমের ভেতরেই একটা বাথরুম ছিল।
আচ্ছা, ইন্ডিভিজুয়াল বাথরুমও থাকে, কমন বাথরুমও থাকে, ইন্ডিভিজুয়াল বাথরুমের উপর সিমেন্টের ই করা একটা হাউসের মতো, যেখানে প্রচুর বড়, কিন্তু তেরকলসি পানি আটে বলছো না, আসলেই বড়, যেখানে
ওটা দিয়ে সারাদিন চলতে হয়,
সারাদিন চলতে হয়, যেখানে পানি তুলে ওইখানে জমা করতে হয়। ভাববার চেষ্টা করতেছিলাম যে একটা 4-5 বছরের মেয়ে সেখানে পানি তুলে জমা করার চেষ্টা করতেছে, সেখানে হয়তো সামান্য পরিমাণ পানি কমতে হওয়ার কারণে স্টেপ মাদার যে সৎ মা তোমার ছিল সে তোমাকে কষ্ট দিচ্ছে। কল্পনা করার চেষ্টা করতেছিলাম যে একটা মেয়ে এত অল্প বয়সে 2 দিন অভুক্ত রেখে দিয়েছে, বড় আফসোস হচ্ছিল, মায়া হচ্ছিল পুতুল, এত সুন্দর মুখটাতে কিভাবে কষ্টের ছাপ এসে পড়ে। যে মেয়েটি কথা পাশ থেকে বলছিলে, যে পাশের বাড়ি থেকে দেখছিল, সেই মেয়েটি যেন সেই মেয়েটি না, আমি যেন তোমাকে দেখতে পাচ্ছি স্পষ্টত, যে তুমি তোমার ছোট সেই বোনটারে নিয়ে
একসাথে যুদ্ধ করতেছো খিদার বিরুদ্ধে। যখন তুমি বলতেছিলে যে আমি দেখেছি যে ভিক্ষুকের কষ্ট খুব কাছ থেকে অনুভব করেছি, যখন তুমি বলছিলে যে ভাত আর একটুখানি তরকারি আর সামান্য ডাল, যে প্লেটের তরকারি ছিল না ডাল আর ভাত, শুধু দুই লোক মাতেই পুরো প্লেটটা শেষ হয়ে যায় এই পরিমাণ ভাত আর অল্প একটু ডাল, যে প্লেটের চেহারাটা এখনো তোমার চোখের সামনে ভাসে, সমস্ত জায়গাগুলোতে এগুলো চিন্তা করতেছিলাম আর তোমার মুখের অবয়বের সাথে সেগুলো চিন্তা ভাবনা করার চেষ্টা করছিলাম, এত অল্প বয়সে, এত সামান্য বয়সে এত কিছু পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছ। আরো পেছন ছিল আরো মর্মান্তিক, যখন তোমার যে কিসের উদাহরণ দিই আমি পুতুল, যে উদাহরণগুলো দিই মাকে ঘিরে, যে শ্লোকটা বারবার আওড়ায় মেঘলা, সেগুলো কি ব্যক্তিবিশেষের জন্য? যে মাকে নিয়ে দোয়াটার কথা বারবার বলি, আল্লাহ শিখায় দেওয়া সর্বশ্রেষ্ঠ সে প্রার্থনা, রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা, আল্লাহ শিখায় দিচ্ছে বান্দা কিভাবে তার মায়ের জন্য বাবার জন্য প্রার্থনা করবে। ওই শ্লোকটাও আসছে শ্রীমদ ভগবদ গীতায়, পিতা ধর্ম পিতা সর্গ পিতহি পরমন্ত পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেব জননী জন্মভূমিশ্চ স্বর্গাদৌপি গরীয়সী। এগুলো কি স্পেসিফিক কিছু মায়েদের জন্য? তাহলে এরা কোন মা, এখানে যে দুই তিনটা ক্যারেক্টার আসছে মায়ের নামে, এরা কোন পৃথিবীর মানুষ তাহলে? এই জিনিসগুলো মেলানোর চেষ্টা করতেছিলাম আমি, চেষ্টা করতেছিলাম যে তোমার সেই মা, যে মা তোমাকে পেটে ধরেছে, নারীর সেরা ধন, নারীর সম্পর্ক যেখানে মিলেমিশে একাকার, অতি পার্থিব যে সম্পর্ক সন্তান এবং মায়ের সাথে, সে মা কেমনে পারে শুধুই নিজের ভালো থাকা, শুধুই নিজের জীবনের নিরাপত্তা, শুধুই কোনো একটা মানুষের শুধু ব্যক্তিগত ভালো লাগা, এটাকে প্রাধান্য দিতে গিয়ে সমস্ত কিছুকে পর করে দিতে পারে? একটা মানুষ কিভাবে এত বেশি কুরুচি সম্পন্ন হয় যাতে করে সে তার দেবর বা তুল্য কোনো মানুষের সাথে, দেবর তো সন্তান তুল্য মানুষ, তার সাথে অবৈধ একটা রিলেশনশিপে জড়িয়ে যেতে পারে? শুধুই নিরাপত্তার জন্য, সামাজিক নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা?
পুরো এখানে একটু বলি যে আমার নানা তখন বেঁচে ছিলেন, আমার নানা বলেছে তুই এই কাজটা, আমার নানা কিন্তু আমার মাকে মানে মানে কি বলবো যে খুন করতে এসেছিল, যে বটি দিয়ে তোর আজকে গলা কেটে ফেলবো,
যে তোর মতো মেয়ে,
হ্যাঁ তোর মতো মানে তুই আমার কাছে থাকবি তোর মেয়ে নিয়ে, তুই এই কাজ কেন করতে গেলি?
অবাক অবাক কর, আমি তাই চিন্তা করতেছি যে এই পৃথিবীতে সার্ভাইভ করা, এই খাদ্যের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা এত বেশি ইম্পর্টেন্ট যার জন্য আমাকে এরকম বেহায়াপনার সাথে জড়িত হতে হয়, যার জন্য আমাকে দেবর তো সন্তান তুল্য একজন তার সাথে এরকম একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে হয়, যার জন্য পেটের সন্তানকে এভাবে পর করে দিতে হয়।
গুরু আমি একবার বলেছিলাম যে গিয়েছি, আমি এরপর আরো একবার মানে কোন একটা ঘটনা চক্রে তার কাছে এরকম গিয়ে পড়ি আমি, তখনও সে মানে আমার চাচা দ্বারা মানে চাচা শিখিয়ে দেয় যে মেয়ে তো বড় হয়েছে, মানে তখন সম্ভবত আমি ওই আরেকটু বড়, তখন ফার্স্টে যে গিয়েছিলাম তার চেয়ে একটু বড়, দুই তিন বছরের মধ্যেই হয়তো, যে ওকে তো বিয়ে টিয়ে দিতে হবে বা লেখাপড়া করাতে হবে, ওর বাপের তো এখন অনেক টাকা হয়েছে, ওর বাপের কাছ থেকে 5 লাখ টাকা 10 লাখ টাকা এরকম চাও, ওইটা দিলে
সেই মহিলার টাকাও চেয়েছে, রাইট?
হ্যাঁ আমার আপন মা,
আপন মা মানে ওকে আমি এই বিষয়গুলো আমি ঠিক মেলাতে পারতেছি,
আমি নিজেই গুরু মেলাতে পারি,
আমি এগুলো শুনছি আর অনেক বেশি অবাক হচ্ছি, এবং কোনটা এইটা এই তথ্যটা নতুন তথ্য যা বললে, যে যার পেটে যে পেটে ধরেছে, যার নারী ছেড়া ধন তুমি, সেই তোমার তোমাকে টাকার বিনিময়ে তোমাকে ঘরে নেওয়ার কথা বলতো, সবকিছুই সম্ভব, সবকিছুই সম্ভব। আসলে বাবা এবং মা এই শব্দগুলোর কারণে, এই সম্পর্কের কারণে কেউ স্পেশাল হয় না, স্পেশাল হয় মানুষ তার জ্ঞান এবং কর্মের কারণে। একজন মা অবলীলায় নোংরা হতে পারে, একজন বাবা অবলীলায় পিশাচ হতে পারে, জরুরি হচ্ছে ব্যক্তি মানুষ হিসেবে সে কেমন, সেই বিষয়গুলো আসলে অনেক বেশি জরুরি। এবং তোমার মা চলে যাওয়ার পরে তোমার যে অসহায় অবস্থাগুলো, বিভিন্ন বাড়িতে বাড়িতে মানুষ হওয়া, বলছিলে যে তোমার বাবার ঘাড়ে ঘাড়ে চড়ে ঘুরে বেড়ানো, তারও পরে যখন দ্বিতীয় মা ঘরে আসলো, স্টেপ মাদারের তার যে অত্যাচার, সামান্য থেকে সামান্য বিষয়গুলো নিয়ে তোমার প্রতি যে ধরনের
টর্চার সে করেছে। তৃতীয় এই মহিলার ঘরে আসার পরে অবুঝের মতো ছুটে গেছে বিভিন্ন জায়গায়, যেখানে স্নেহ আছে, যেখানে ভালোবাসার হাতছানি আছে, সেখানে তোমার এই লোভাতুর মন চলে গেছে। দুবেলা ভাতের হয়তো সেই অর্থে অভাব হয়নি, কিন্তু এই ভাতটা যে তোমার সেই ব্যাপারটাও কেউ কখনো বলে দেয়নি,
সেটা কখনো ফিল করিনি
যে না এই ভাতের প্রত্যেকটা দানা তোমার, এই ঘরটা তোমার, এইখানে নিঃশ্বাস নিচ্ছ, এখানে কোনো কোনো রকমের কোনো বাধা নিষেধ নেই।
আমাদের বাসায় যে কাজের মেয়ে ছিল তারও আমাদের দুই বোনের চেয়ে মূল্যায়ন বেশি ছিল, তাকেও আমরা ভয় পেতাম যে সে আবার কিছু বললে আমাদেরকে যদি মারে।
প্রত্যেকটা বাঁক তোমার জীবনের প্রত্যেকটা দিক খুব কাছ থেকে যেন অনুভব করতে পারতেছি, স্পেশালি তোমার ওই যে বান্ধবীর বাড়িতে চলে যাওয়া, তার সাথে থাকতে চেষ্টা করা, বান্ধবীর মায়ের কাছে তোমার সরল মন, তোমার সরল মন প্রথম থেকে তো বুভুক্ষের মতো তাকিয়ে আছে একটু স্নেহ পাওয়ার জন্য, একটু ভালোবাসার জন্য। তাই পাগলের মতো ছুটে গেছো, ওরে যখন ভালোবাসে আমারও হয়তো ভালোবাসবে, কত সরল সহজ চাওয়া। আমি জানি না পুতুল আজকের তারিখে কতগুলো সন্তানের, কতগুলো ছেলে বা মেয়ের এইরকম কপাল হয়েছে জীবনটাকে এইভাবে দেখা, আমার আসলেই জানা নেই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, ফোন কলটা ওপেন করা হোক মেঘলা, কিছু ফোন কল আমি নিব, লক্ষ লক্ষ মানুষ শুনতেছে, আমি তোমার কাছে আবারও আসবো, আমি কিছু ফিডব্যাক নিব সবার কাছ থেকে, আমার হয়তো এটাই জানার যে এইরকম কপাল, এরকম পরিস্থিতি, জীবনটাকে এইভাবে দেখা, জীবনের এতগুলো বাঁক এত ছোট বয়স থেকে এক্সপিরিয়েন্স করার সুযোগ মনে হয় খুব কম মানুষের হয়েছে, খুবই কম মানুষ মনে হয় কাছ থেকে জীবনটাকে এইভাবে দেখেছে। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি চট্টগ্রাম থেকে মামুন বলতেছি ভাইয়া।
মামুন আমাদের অতিথি আজকে, পুতুল।
আসলে ভাইয়া আমি অনেকদিন ট্রেন আমার প্রোগ্রাম সম্মত শুনি, আসলে আজকে কি শুনছি ভাইয়া এটা তো জানার বিষয় না, এটা শোনা ভাই আমার কান্না আসছে। এরকম কি মেয়ের প্রতি কি ভাইয়া এরকম অবহেলা করা, তো এটা তো আমার জানার বিষয় না, এটা আসলে খারাপ, ভীষণ খারাপ লাগার কথা।
খুব স্বাভাবিক মামন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য, এবং সেটাই আর কি আমরা সেই কথাগুলোই বলবার চেষ্টা করছিলাম যে বিভিন্ন ভাবে যে জীবন পার করে এসেছে মেয়েটি এবং যেভাবে তার জীবনটাকে সে এক্সপিরিয়েন্স করেছে, সত্যি এই 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 জীবনের আলটিমেট ডেস্টিনি কোথায় সেটা আমরা জানবো পরবর্তী সপ্তাহের অনুষ্ঠানে। এই প্রথম আমরা অনুষ্ঠানটিকে একজন গেস্টকে নিয়ে দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করতে যাব এবং তার জীবনের আলটিমেট ডেস্টিনি কোথায় সেটা জানবার চেষ্টা করবো। নেক্সট ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি
ভালো আছেন গুরু?
জি ভালো আছি। আমরা আরো ফোন কল নিব, টেক্সট নিব। পুতুল আপাতত আজকের মতো আমি এইভাবে অনুষ্ঠান কন্টিনিউ করব আর কিছুক্ষণ, আর কয়েক মিনিট আছি, কিছু বলার নাই এবং বলেছি কি প্রথম অনুষ্ঠানের শুরুতে, কি বলতো, হাসতেছো কেন? কি বলবো যে তুমি হাসতেছো, আমার কি খুব ফানি মনে হচ্ছে নি? শুধু চেহারা দেখে হাসতেছো কেন? হ্যাঁ
আমি হেল্প করবো গুরু।
কি কও,
আপনি বলবেন এখন আমি অনেক মিষ্টি,
আসলে যে মিষ্টি তুমি ভাবতেছো যে তোমাকে মনে হয় খুশি করার জন্য চেষ্টা করতেছি, মিষ্টি রে মিষ্টি বলবো না, আরে আজব তো, তোরা সবাই তো হাসতেছিস একসাথে, আরে ভাই ও মিষ্টি তো, কি করবো আমি,
এক্স্যাক্টলি অফ কোর্স,
এখন পাবলিকলি ব্যাপার ন্যাশনালি হচ্ছে তাই কি এখন গোপন করবো?
না মোটেও না,
তোরাই না গুরু বলে সম্বোধন করিস, গুরু মানে কি যা ভিতরে কাজ করবে তাই না বাইরে বলবো?
অফ কোর্স।
হ্যাঁ
অফ কোর্স,
আসলে তুমি মিষ্টি, কোন নায়িকার সাথে খুব বেশি ম্যাচ করতেছে? সবাই ছবি দেওয়ার কথা বলছিল, কেন দেওনি ছবি?
হ্যাঁ, সবাই ছবি দেখতে চাচ্ছে,
এত বেশি মিষ্টি বলার জন্য আরো দেখতে চাচ্ছে,
খুব বেশি করে জানতে চাচ্ছে ছবি কেন দেওয়া হলো না আজকের অতিথি বন্ধুর।
আচ্ছা, কোন নায়িকার সাথে ম্যাচ করে রে, তো অ্যাট লিস্ট প্রেডিকশন পাবে। কার সাথে যেন খুব ম্যাচ করে আমি ঠিক বলতে পারতেছি না, বাংলাদেশেরই কোন একজন নায়িকাকে দেখেছি নাকি ইন্ডিয়ার, আমি ঠিক বলতে পারতেছি না।
কার সাথে ম্যাচ করছে? শ্রীলেখা?
শ্রীলেখা মিত্র? না না না, ওর সাথে যাই না। কি পরিমণি না কি বলতেছিস তুই?
পরিমণি
না, কার সাথে যেন ম্যাচ করতেছে, ইনফ্যাক্ট 80 দশকের কোন হিরোইন অর সামথিং, ইট কুড বি বাংলাদেশ অর ইট কুড বি ইন্ডিয়া, বাট আমি ঠিক বলতে পারতেছি না। ও মিষ্টি, তুমি অনেক মিষ্টি, আমার ভেতরে অনেক মায়া কাজ করতেছে পুতুল। এই মায়া জিনিসটা যদি ট্রান্সমিট করা দিত, যে আমি 2000 কিলোগ্রাম মায়া তোমাকে দিলাম, কসম দিয়ে দিতাম। এক হচ্ছে তোমার জীবনের ঘটনাগুলো শুনে, আর একটা হচ্ছে যে ধরনের মানুষ এই ঘটনাগুলো বললো সেই জিনিসটা দেখে, মানে ধরো ক্যাপাসিটি থাকতো যে আমার তো কয়েক হাজার কোটি কিলোগ্রাম মায়া আছে, আমি তো মায়ার শরীর, ওখান থেকে 2000 মেট্রিক টন তোমার আসলে দিয়ে দিতাম এখন।
আচ্ছা গুরু, আমি নিয়ে নিলাম,
আসলেই দিতাম। এবং এখনই যদি তোমাকে এরকম দেখি, তাহলে 1942 সনে ছোট, মানে কোন কোন বয়স তোমার? আচ্ছা হোয়াট এভার, 42 তো না, আচ্ছা ঘাবড়ায় গেছে বেচারা। তাই ভাবতেছি যে যখন ছোট ছেলে তখন মায়াটা তো মায়ের 2 দি পাওয়ার 10 ছিল, রাইট? আরো অনেক মায়া এই মুখটাতে, যাদের নামের পাশে অ্যাটলিস্ট মা কথাটা আছে, তারা কিভাবে কষ্ট দেয় তাহলে?
আমি শুনেছিলাম গুরু যে মাতা নাকি কখনো কুমাতা হয় না, এই শব্দটা মানে আমার জীবনে তো আমি কখনো সত্যতার প্রমাণ পাইনি,
আমি তো দেখছি না,
এই জন্য ওই যে অনেক সময় মানে ফেসবুকে
প্রমাণ কি পাওনি আসলে,
মানে প্রমাণ পাইনি বলতে যে
নিজেকে
নিজেকে, হ্যাঁ নিজেকে দিয়ে,
যদি কখনো সুযোগ হয় বা আসে তখন হয়তো প্রমাণ,
হ্যাঁ সেটাই, যে আমার জীবনে যে কয়েকজন মানে মা নামক নারীর
আগমন
ঘটেছে,
একটা দুইটা তো না, তিন তিনটা,
সেটাই, মানে তাদের মধ্যে আমি আমি কখনো মানে মা সুলভ কোনো আচরণ পাইনি।
কিছু ফোন কল নি, বিদায় নিতে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু
আলাইকুম। জি, সাউন্ডটা রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দিন। জি, কে কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি আনোয়ার বলছি, মাউসিং থেকে।
ওকে আনোয়ার, প্লিজ বলুন।
হ্যাঁ ভাই, কি বলবো আসলে গুরু, মায়ার যে অবস্থা এটা আসলে বর্ণনা করা জানা
না। এখানে নাম কিন্তু পুতুল, মায়া আমার মায়াতে ওর প্রতি আর কি, মায়া অনেক, তাই বলতেছি নাম কিন্তু পুতুল।
ও আচ্ছা আচ্ছা
আচ্ছা, জি জি, ওর নাম হচ্ছে পুতুল। প্লিজ,
আমার অনেক কষ্ট হচ্ছে, এবং মা নামে মায়ের যে একটা আদর স্নেহ মমতা এটা সে কখনো পায় নাই।
ঠিক তাই, আমি শুধু আমার আজকে জানবার বিষয় এটা যে আপনারা, আপনি আমি, আমরা তো রিলেট করতে পারছি, রাইট, যে একটা মানুষের জীবনে ছোটবেলাতে কি পরিমাণ কষ্ট হতে পারে, নিঃসন্দেহে আমি আপনি তার তুলনায় অনেক ভালোভাবে আমাদের ছোটবেলা বা আমাদের জীবনটাকে পার করে এসেছি, তাই না? আমরা অনেকেই কিন্তু সামান্য থেকে সামান্য ঘটনার জন্য আফসোস করি, কষ্ট পাই, দুঃখ পাই, তাহলে এই মেয়েটি কি করবে যার জীবনে
বাস্তব জীবনটা অনেক কঠিন। হ্যাঁ গুরু,
হ্যাঁ প্লিজ,
একটা কথা বলবো?
হ্যাঁ বলেই ফেলুন।
আমি আমি মানে আজকে 5-6টা আপনার অনুষ্ঠান শুনলাম, গত দু-তিন শুক্রবার আগে একটা মহিলার মানে ঘটনা শুনছিলাম, ওই মহিলাটার কি হয়েছে পরে আমি
আমরা প্রতি প্রোগ্রামের ফিডব্যাক দিই। মেঘলা কোন অনুষ্ঠানের কথা হচ্ছে?
আপনি কোন প্রোগ্রামের কথা বলছেন? গেস্টের নাম মনে আছে?
রূপসী বাংলার যে এমডি আমাদেরকে ফোন দিয়েছিলেন, তার নাম্বারটা আমরা কালেক্ট করতে তখন পারিনি। তারপরে সেই ঠিকানাতে আমরা কমিউনিকেট করার চেষ্টা করেছিলাম এবং তাকে পাঠিয়েছিলাম, এবং সম্ভাব্য যেসব নাম্বারগুলো ফেসবুকে তাকে সাহায্য করবার জন্য দেওয়ার ছিল সেই 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 ইনফরমেশন গুলো তাদের কাছে পৌঁছে দিয়েছি। বাট আমাদের ওই নাম্বারটি না আরেকবার জন্য ভদ্রলোকের সাথে আমরা কমিউনিকেট করতে পারিনি, এটি হচ্ছে আমাদের ব্যর্থতা। ইনফ্যাক্ট নাম্বারটা আমাদেরই রাখবার কথা ছিল বা রাখা উচিত ছিল। আমরা ফলো আপ করতেছি, কোন একটা অনুষ্ঠানে তাকে আমরা নিয়ে এসে বাকি প্রোগ্রামের ওভারঅল ফিডব্যাকটা দিব। মেঘলা এটা একটু নোট করে রাখিস, কারণ এই ফিডব্যাকটা আমরা প্রপারলি এখনো দিতে পারিনি। ঠিক আছে, থ্যাংক ইউ। জি প্লিজ
গুরু। হ্যালো
জি,
এই অনুষ্ঠানটা আমার এই মহিলাটার কি হয়েছে? ওই মহিলাটা কত সময় অনেক কান্না করছি এবং আজকে আমরা অনেক কান্না করছি।
নো প্রবলেম, আমরা এই কথাটি ফিডব্যাক দিলাম আপনাকে, অবশ্যই আমরা অলরেডি আমরা তার সাথে যোগাযোগ রাখছি এবং তা আমরা যে ফিডব্যাক গুলো পেয়েছিলাম যারা যারা হেল্প করতে চেয়েছিল সমস্ত তথ্য তাদের কাছে পাঠিয়ে দিয়েছি, কিন্তু ওভারঅল ফিডব্যাক ওই অনুষ্ঠানের সেই গেস্টকে নিয়ে আমরা আপনাদের কাছে অবশ্যই দিব। তার আগে মেঘলা আমরা অবশ্যই এর মধ্যে একটা ফলো আপ করবো, যেটা এর মধ্যে আমরা ফলো আপ করতে পারিনি। এটি বলা হচ্ছে রূপসী বাংলার যে ভদ্রলোক বলেছিল যে আমরা তাকে চাকরি দিব, দুই সন্তানের মা, রাইট?
হ্যাঁ,
আমরা ওই ফিডব্যাকটা আপনাকে দিব। আমরা আরো কয়েকটি ফোন কল নিচ্ছি মেঘলা।
আমরা একটি ফোন কলে আছি। ওকে ওকে, এই মুহূর্তে ফোন কলটি ডিসকানেক্টেড হয়ে গেছে। এনিওয়ে, যে বন্ধুরা আমাদের সাথে আছেন এবং যারা ফোন করতে চান তাদের জন্য কিন্তু নাম্বারটি আরেকবার বলে দিচ্ছি, 09611904904। আর বন্ধু, আপনি কিন্তু শুনছেন ভালোবাসার বাংলাদেশ। আমাদের এই অনুষ্ঠানটি আপনি শুনতে পাচ্ছেন ঢাকা এফএম 90.4 থেকে, দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ। এবং বন্ধু, আজকে যে অতিথি বন্ধু আছেন তার নাম পুতুল, এবং আজকে কিন্তু তার গল্পের আমরা আংশিক শুনেছি এবং আগামী সপ্তাহে তাকে নিয়ে তার পুরো গল্পটাই শুনব। সো এই মুহূর্তে চলে যাচ্ছি গুরুর কাছে।
ওকে, পরবর্তী ফোন কল। আমাদের সাথে আছে আমাদের আজকের আমন্ত্রিত গেস্ট পুতুল। পুতুল, একদম শেষ মুহূর্তে আমরা কিছু ফোন কল নিব, নিয়ে তোমার কাছ থেকে বিদায় নিব, রাইট? এবং অবশ্যই তোমাকে সাথে নিয়ে পরবর্তী সপ্তাহে অনুষ্ঠান আমরা করছি।
জি।
ওকে, নেক্সট ফোন কল। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম।
ভালো আছেন গুরু?
জি ভালো আছি। অনুষ্ঠান নিয়ে আপনার যদি কোনো ফিডব্যাক থাকে।
আসসালামু আলাইকুম, ভালো আছেন গুরু?
জি,
আমি উদয়ন থেকে বলছি।
জি, আপনার যদি কোনো ফিডব্যাক থাকে।
আমি চাঁদপুর কুশুয়া থেকে বলছি।
জি, আপনাকে স্বাগত জানাচ্ছি, যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে।
আজকের যে ঘটনাটা,
আমরা আনুষ্ঠানিক ভাবে তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি পুতুল। সামনে সপ্তাহে আবার অনুষ্ঠানটা এখান থেকে ক্যারি ফরওয়ার্ড করব, যদি শেষবারের মতো কিছু বলার থাকে।
জি গুরু, আমি আমার জীবনের কাহিনীটা এতই বড় যে একটি প্রোগ্রামে শেষ করা গেল না। আমি শুধু এতটুকুই বলতে চাই যে আমার যে প্রথম থেকে এখন পর্যন্ত যেই ঘটনাগুলো বলে গিয়েছি, ভেবেছিলাম আমি যে নেক্সট স্টেপটা নিতে চাচ্ছিলাম যে আমি বিয়ে করব, এটা হচ্ছিল যে আমার স্বাধীনতার জন্য। আমি ভেবেছি আমি স্বাধীন হব বা একটু সুখের জন্য ভেবেছিলাম যে হয়তোবা আমি অনেক ভালো থাকব এটাতে, এটার জন্যই আসলে আমার এই স্টেপটা নেয়া। না হলে আমি হয়তো এত বড় একটা সিদ্ধান্ত এভাবে একা একা নেয়া, যার আগে পরে কেউ নেই, এটা হয়তো নেওয়ার চেষ্টা করতাম না। আর আমার কষ্টটা হয়তো এখানে শেষ হয়ে যাওয়াটাই ভালো ছিল, কিন্তু যেটা হয়নি।
আমরা এইসব বিষয়গুলো জানবার চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে। পুতুলকে নিয়ে পরবর্তী অনুষ্ঠানে যাচ্ছি আমরা। লাস্ট ফোন কল, আপাতত বিদায় নিচ্ছি তোমার কাছ থেকে। আসসালামু আলাইকুম।
হ্যালো।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন গুরু?
জি ভালো আছি, স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসা বাংলাদেশে। আমাদের আজকের অতিথি পুতুল, যদি আপনার পক্ষ থেকে কিছু বলার থাকে।
আমরা অথচই ছোটখাটো ব্যাপার নিয়ে অনেক বেশি কষ্ট পাই আর মনে করি যে আমরা অনেক কষ্টে আছি, কিন্তু একটা বারও ওনাদের মতো মানুষের কথা আমরা চিন্তা করি না যে আমাদের থেকে বেশি কষ্ট মানুষ থাকে কিংবা অন্যান্য দুঃখী মানুষের চেয়ে আমরা অনেক বেশি ভালো আছি।
আজকের অনুষ্ঠানটি উপস্থাপন করার পিছনে বড় মেইন ইন্টেনশনটি কিন্তু এটাই ছিল। আপনি খুব দারুণভাবে পুরো ব্যাপারটাকে সামারাইজ করেছেন এবং র‍্যাপ আপ করেছেন খুব ভালোভাবে। আসলেই তাই, যে আজকে পুতুল যে জীবনের কথা বলতে এসেছিল আমাদের কাছে এটি শেয়ার করবার জন্য যে কত অল্পতেই ভেঙে পড়ি আমরা, কত সময়তে অনেক বেশি আমরা কষ্ট পেয়ে যাই। কষ্ট কাকে বলে, কষ্টের মধ্যে থাকলে একটা মানুষ কিভাবে নীল হয়ে যায়, তারই কিন্তু বড় প্রমাণ এই মানুষটি। পুতুল একটু কথা বলো।
তাদের মায়ের কাছ থেকে অনেকভাবে অবহেলিত, তো তাদের কাছ থেকে কি তারা তাদের মায়ের প্রতি বিশ্বাস গুলো কি তাদের উঠে যাচ্ছে না এত ভাবে, মানে দিদি ভাবে হচ্ছে উনি যেভাবে কথা বলছে আমি ওনার জায়গা থেকে আমি মনে করি উনি ঠিক আছে, কিন্তু অনেকেই তো এই ঘটনা শোনার পর তাদের মায়ের উপর থেকে ভরসা হারাবে।
হ্যালো হ্যালো
হ্যালো, আপনি লাইনে থাকুন পুতুল।
জি আমি আপনার প্রশ্নটা শুনছি। আসলে আমি আমার লাইফে যে এক্সপেরিয়েন্স গুলো হয়েছে আমি সেগুলো শেয়ার করেছি। এখন কার কতটুকু কষ্ট আর সেই কষ্টগুলো কতটুকু সে নিতে পারবে তার লাইফে, এটা প্রতিটা মানুষের আসলে ব্যক্তিগত ব্যাপার। কেউ পাহাড় সমান কষ্টে কখনো তেমন একটা বিচলিত হয় না, কেউ সামান্য কষ্টে অনেক ভেঙে পড়ে। এই জন্য আমি বলবো যে তার পরিস্থিতি তাকে বলে দিবে যে সে কার উপর বিশ্বাস রাখবে আর কার উপর হারাবে। আমি বোধহয় আপনাকে বলছি
মাঝখান থেকে আমি একটা কথা বলবার চেষ্টা করি, সেটি হচ্ছে যে মা যদি হয়, যে মায়ের সংজ্ঞা আমরা জানি, যে মাকে আমরা কাছ থেকে জানি, বুঝি এবং চিনি, সেই মায়ের প্রতি বিশ্বাস উঠবার কিন্তু কোনো কারণ নেই। এবং মায়ের যে একটা পার্থিব একটা কানেকটিভিটি থাকে সন্তানের সাথে মায়ের, সেখানে কিন্তু বিশ্বাস তৈরি হওয়া উঠে যাওয়া ব্যাপারগুলো কিন্তু এত ঠুনকো না। কিন্তু যে লেভেলের কথাগুলো বলছিল আজকের অতিথি বন্ধু পুতুল, যে লেভেলের কথাগুলো বলছিল, সেই কষ্টগুলো সহ্য করবার মতো পরিস্থিতি কিন্তু খুব কম মানুষের ক্ষেত্রেই ঘটে। এবং সেটি অবশ্যই কোনো মায়ের স্বরূপ প্রকাশিত হয় না। মা বলতে ট্রেডিশনালি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে সত্যটাকে বুঝি সেটা কোনোভাবে রিপ্রেজেন্ট করে না যা করা হয়েছে পুতুলের সাথে।
আমি কিন্তু তার মাঝখানে একটা কথা বলেছিলাম যে আমি এখন পর্যন্ত কাউকে দোষ দেই না, প্রতিটা মানুষেরই ভালো থাকার অধিকার আছে।
এই কথাটা একবার না বহুবারই তুমি বলেছো।
নিজের ভালো থাকতে গিয়ে আমাকে বলি দেওয়ার কতটুকু যুক্তি আছে এটুকু, মানে এই প্রশ্নের উত্তর কে দিবে আমাকে?
তবে এই শেয়ারিংটা এই কারণে যেটা আলোচনার প্রথম অর্থে বলছিল আমাদের অতিথি বন্ধু, সে কি আছে আমাদের সাথে ফোনে? সে প্রথমেই নিজেই জিনিসটাকে কভার করেছে, সেটি হচ্ছে যে এই শেয়ারিংটা আমাদের ভেতরের শক্তিটাকে হয়তো অনেক বেশি বাড়িয়ে দিবে। যে এত অল্পতে এত ছোটতে যখন আমি ভেঙে পড়ছি, কেঁদে বুক ভাসাচ্ছি, ঠিক সেই সময়ে পুতুলের মতো মানুষও আছে যারা পাহাড় সমান কষ্ট নিয়েও এখনো ভেসে যায়নি, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে সার্ভাইভ করতে হয়, কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থেকে বিজয় ঘোষণা করতে হয়। সো ইটস এ বিগ ইন্সপিরেশন যেটা আমরা আজকে শেয়ার করলো, এবং আপনিও যেটা শুরুর স্থানে শুরুতেই ফার্স্ট আপনি বলবার চেষ্টা করছিলেন। জি আপনি কে আছেন? জি আপনি যদি আর ফার্দার কোন কাউন্টার ফিডব্যাক বা কাউন্টার কমেন্টস করতে চান করতে পারেন।
না আমার কোনো কমেন্টস করার নেই, আসলে আমি একটু স্পিচলেস হয়ে গেছি।
ওনার কথা বলে শুনাই যে আসলে ওনার কাছে আমাদের জীবনের এই ঘটনাগুলো একেবারেই কিছু আমরা আসলে জিনিসটাকে সহজভাবে মেনেই নিতে পারি না আর মেনে নিতে চেষ্টাও করি না
এই শিক্ষাটাই অনেক বড় শিক্ষা, এটি অনেক বেশি মূল্যবান, এটি আজকে রাতের জন্য সবচেয়ে বড় পাওয়া, যে কথাটা আপনি প্রথমে বলেছিলেন আবার এখন বলছেন, এটি অনেক বেশি মূল্যবান, এটি আমাকে আপনাকে পুতুলকে অনেককেই নতুন করে শক্তি যোগাতে অনেক বেশি সাহায্য করবে। আর মা এবং সন্তানের এই সত্তাটাই, কেমিস্ট্রিটা এত ঠুনকো না, যেখানে সত্যি প্রকৃত মা এবং সন্তানের কেমিস্ট্রি থাকে সেখানে বিশ্বাস হারানোর কোন সুযোগই নেই।
তবে গুরু আমি এটাই চাইব যে আর কোন মা আর কোন বাবা বা আর কোন পুতুলকে যেন এরকম একটা সিচুয়েশনের মুখে পড়তে না হয়, আর কোন মানুষকে যেন এরকম একটা সিচুয়েশনে পড়তে না হয়। ওনার মতো বাংলাদেশে আরো হাজার হাজার পুতুল আছে,
জানালা দিয়ে তার সন্তানকে ফেলে দেয়, এটা সেই দেশ যেখানে কুকুরে দুই তিন দিনের সন্তানকে কুরে কুরে খায়, তারপরে হসপিটালে তার জায়গা হয়, পরবর্তীতে ভাগ্যক্রমে সে বেঁচে যায়। সো এগুলো নিয়েও তো আমাদের কথা বলতে হবে, যদি এগুলো নিয়ে কথা বলা বন্ধ করে দিই তাহলে এই ঘটনাগুলো ঘটা কিন্তু বন্ধ হবে না। যারা নামকে অস্তে মা বাপের নাম ধারণ করে এরকম এরকম অন্যায় অবিচার অহর্নিশ চালিয়ে যাচ্ছে তাদেরকে তো সতর্ক করতে হবে, যাতে করে আমাদের এই পবিত্র সত্তাটাকে, আমাদের পবিত্র আস্থার জায়গাটাকে, এত ভালোবাসার আতুর ঘর যে মা, সেই সত্তাটাকে কেউ কলঙ্কিত করতে না পারে, তাই না? সেগুলো নিয়েই কারণ আমাদের কথা বলতে হবে, উচ্চকিত হতে হবে, নিঃসন্দেহে আমাদের এই সত্তাটাকে কেউ যেন কলঙ্কিত না করতে পারে। অনেক ধন্যবাদ আপনার কমেন্টস এর জন্য, আপনার বস্তুনিষ্ঠ উপস্থাপনার জন্য। কি নাম আপনার? কি নাম আপনার?
ওকে, কলটা ড্রপ হয়ে গেছে,
কল ড্রপ। ওকে, লাস্ট ফোন কল, বিদায় নিচ্ছি।
ওকে, আমরা একটা ফোন কলে আছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকের অতিথি পুতুল, যদি আপনি কিছু বলার থাকে জি প্লিজ। মানুষ শুনতে পাচ্ছে আপনাকে, প্লিজ বলুন। শুনতে পাচ্ছি, বলুন। আমি তো দুঃখে, এখানে আমার চোখ কান বন্ধ হয়ে আসতেছে পুতুলের কারণে, এত খুশি কেন হলেন? কিছু একটা বলুন, অনুষ্ঠান তো শেষ করতে হবে। আপনি এক কাজ করুন তো, একটা কাজ করতে পারবেন? বলি, একটা কাজ করতে পারবেন? একটা রিকোয়েস্ট করতাম তাহলে আপনাকে। এতক্ষণ তো শুধু কষ্ট কষ্ট ছিল না, ফার্স্ট পার্ট ছিল মজা, রাইট? এক ঘন্টা,
হ্যাঁ, অনেক মজা ছিল,
ফানি ছিল। তারপরে দেড় ঘন্টা কষ্টে একদম শেষ করে দিয়েছো পুতুল তুমি। এখন অনুষ্ঠান শেষ করতেছি, লাস্ট এক মিনিট আছি, ও এক মিনিটও পার হয়ে গেল। একটা ভালো কিছু বলেন তো, যাতে মন ভালো হয়ে যায়। আপনি বলার পরে কান বন্ধ করে নেবো, যাতে করে বাতাসও কানে না ঢুকে, আর ওই মিষ্টি টেস্টটা নিয়েই ঘুমায় পড়বো। জি,
গান শোনাতে চাই?
হ্যাঁ, যা ইচ্ছা করেন, বাট এমন দেখেন রিক্স নেন না, আমি এখন রিক্স নেওয়ার মতো অবস্থায় নাই। গান যেহেতু শোনাবেন বলেছেন, মিষ্টি টাইপ কিছু একটা যেন হয়, আমি কানটাতে যে শুনবো, শোনার পর বন্ধ করে নিব, বাতাসও ঢোকাবো না, ওইভাবে গিয়ে ঘুমায় পড়বো। জি, শুরু করুন, রেডি, 1 2 3 গো। কতদিন শুনতে পাচ্ছি গান শুধুই আপনি থেকে তুমিতে নামতে পারি, বলি আপনি থেকে কি তুমিতে নামতে পারি, পারমিশন আছে কি নাই? এই গানটা তোমার জন্য।
স্মৃতির মুকুরে
শুনছ তো, এই গানটা শুধুই তোমার জন্য। না বলি শুনছ কি তুমি
গুরু, এত রাতে এত রোমান্টিক করে কথা বলার কি দরকার?
আমি বলছি শুনতে কি পারছো তুমি? This song is only for you. এই গানটা যারা তৈরি করেছে, যে সুর দিয়েছে বা গেয়েছে, এটা কতটুকু ইম্পর্টেন্ট কাজ করেছে জানি না, বাট দিস ইজ সো ইম্পর্টেন্ট ফর মি বিকজ তুমি গানটা শুনছো এবং তোমাকে আমি এটা ডেডিকেট করছি। দিস সং ইজ অনলি ফর ইউ।
প্রিয় জগে দূরে চলে যায় সে যে আর প্রিয় হয় জানি, কতদিন দেখিনি তোমার।
এবং এই কথাগুলো তোমার জন্য প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। আবার কথা হবে বন্ধু, বিদায়।
বিদায় বন্ধু, বিদায় নিতেই হবে, সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে। আর আমারও বিদায় নেবার পালা। খুব চমৎকার একটা গান চলছে ব্যাকগ্রাউন্ডে, কতদিন দেখিনি তোমায় বাই মান্না দে। আর বন্ধু, আজকের অতিথি বন্ধু কিন্তু আজকে আংশিক তার গল্প শেয়ার করলেন, বাকি গল্প কিন্তু আমরা আগামী সপ্তাহে শুনবো। অবশ্যই অবশ্যই কিন্তু শুনবেন, অবশ্যই আমাদের সাথেই থাকবেন। 24/7 ঢাকা FM 90.4 এর সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর নিয়মগুলো একে একে জানিয়ে দিই, যদি আসতে চান আমাদের প্ল্যাটফর্মে আপনার জীবনের গল্প শেয়ার করতে, যেটা করতে হবে সেটা হচ্ছে SMS মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB দেন স্পেস দিয়ে আপনার নাম বয়স, আপনার ফোন নাম্বারটি উল্লেখ করে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার লিঙ্কটি হচ্ছে www.facebook.com/90.4ঢাকা FM। এখানটিতে আমরা যে পোস্ট আপলোড করেছি দুটো, আজকে ভালোবাসা বাংলাদেশের দুটো পোস্ট আপলোড করেছি, সো এই দুটো পোস্টে আপনি সারা সপ্তাহ জুড়েই অ্যাক্টিভ থাকতে পারেন, লাইক দিয়ে কমেন্ট দিয়ে এবং শেয়ার করে। সো বন্ধু, চমৎকার এই গানটি শুনছি, শুনতে শুনতেই চলে যাচ্ছি। স্টে টিউনড ঢাকা FM 90.4।
জেগে আছে কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে প্রিয় জগে দূরে চলে যায় সে যে আর প্রিয় হয়।